জোহনের কাছে ঈশ্বরের প্রকাশিত বাক্য। এই বইয়ের মধ্যে যা লেখা হয়েছে তা যীশুখ্রিস্টই প্রকাশ করেছেন। এই সব কথা ঈশ্বর খ্রিস্টের কাছে প্রকাশ করেছিলেন, যেন যেসব ঘটনা কিছুকালের মধ্যে অবশ্যই ঘটতে যাচ্ছে তা তিনি তার দাসদের জানান। খ্রিস্ট তার দূত পাঠিয়ে তার দাস জোহনকে এই সব বিষয়ে জানিয়েছিলেন। ঈশ্বরের বাক্য ও যীশুখ্রিস্টের সাক্ষ্য সম্বন্ধে জোহন যা দেখেছিলেন সেই সব বিষয়ে তিনি এখানে সাক্ষ্য দিয়েছেন। ভবিষ্যতে যা হবে সেই বিষয়ে যা এখানে লেখা হয়েছে, যে তা পড়ে সে ধন্য এবং যারা তা শোনে ও পালন করে তারাও ধন্য, কারণ এগুলো পূর্ণ হবার সময় কাছে এসে গেছে।
শুভেচ্ছা। আমি জোহন এশিয়া প্রদেশের সাতটা খ্রিস্টীয় মণ্ডলীর কাছে লিখছি, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন, তিনি আর তাঁর সিংহাসনের সামনে যে সাতটি আত্মা থাকেন, তারা এবং যীশুখ্রিস্ট, তোমাদের আশীর্বাদ ও শান্তি দান করুন। যীশুই বিশ্বস্ত সাক্ষী এবং মৃত্যু থেকে তিনিই প্রথমে জীবিত হয়ে উঠেছিলেন, আর তিনিই পৃথিবীর রাজাদের শাসনকর্তা। তিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে পাপ থেকে আমাদের মুক্ত করেছেন। তিনি আমাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছেন এবং তাঁর পিতা ও ঈশ্বরের সেবার জন্য পুরোহিত করেছেন। চিরকাল ধরে যীশুখ্রিস্টের গৌরব হোক এবং চিরকাল ধরে তাঁর শক্তি থাকুক, আমেন। দেখো, তিনি মেঘের সঙ্গে আসছেন, প্রত্যেকটি চোখ তাঁকে দেখবে, যারা তাঁকে বিঁধেছিল তারাও দেখবে, এবং পৃথিবীর সমস্ত জাতি তাঁর জন্য জোরে জোরে কাঁদবে। তাই হোক, আমেন। প্রভু ঈশ্বর বলছেন, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন, আমি সেই আলফা এবং ওমিগা, আমি সমস্ত শক্তির অধিকারী। যোহন খ্রিস্টকে দেখলেন, আমি তোমাদের ভাই যোহন, যীশুর সঙ্গে যুক্ত হয়ে আমি তোমাদের সঙ্গে একই কষ্ট, একই রাজ্য এবং একই ধৈর্যের ভাগী হয়েছি। ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রচার করেছিলাম বলে আমাকে পাটমা দ্বীপে নিয়ে রাখা হয়েছিল। এক রবিবারে আমি বিশেষভাবে পবিত্র আত্মার বসে ছিলাম, এমন সময়ে আমার পিছনে তুরির শব্দের মতো একজনের জোর গলার আওয়াজ শুনলাম। তিনি আমাকে বললেন, যা দেখবে তা একটা বইয়ে লেখো, আর তা ইফিস, স্মুরনা, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাডেলফিয়া ও লায়োদিকিয়া, এই সাতটা শহরের সাতটা মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও। যিনি কথা বলছিলেন তাঁকে দেখবার জন্য আমি ঘুরে দাঁড়ালাম এবং সোনার সাতটা বাতিদান দেখলাম। সেই বাতিদানগুলোর মাঝখানে মনুষ্যপুত্রের মতো কেউ একজন ছিলেন। তাঁর পরনে পা পর্যন্ত লম্বা পোশাক ছিল এবং তাঁর বুকে সোনার ফিতা বাঁধা ছিল। তাঁর মাথার চুল পশম ও বরফের মতো সাদা ছিল এবং তাঁর চোখ আগুনের শিখার মতো ছিল। তাঁর পা ছিল আগুনে পুড়িয়ে পরিষ্কার করা খুব চকচকে পিতলের মতো, আর তাঁর গলার স্বর ছিল জোরে বয়ে যাওয়া স্রোতের শব্দের মতো। তিনি তাঁর ডান হাতে সাতটা তারা ধরে রেখেছিলেন এবং তাঁর মুখ থেকে একটা ধারালো ছোরা বের হয়ে আসছিল, যার দুদিকেই ধার ছিল। পূর্ণ তেজে জ্বলন্ত সূর্যের মতোই তাঁর মুখের চেহারা ছিল। তাঁকে দেখে আমি মরার মতো তাঁর পায়ের কাছে পড়ে গেলাম। তখন তিনি তাঁর ডান হাত আমার উপরে রেখে বললেন, ভয় করো না, আমি প্রথম ও শেষ, আমি চিরজীবন্ত। আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি। আমার কাছে মৃত্যু ও মৃতস্থানের চাবি আছে। এই জন্য তুমি যা দেখলে, যা এখন ঘটছে এবং এসবের পরে যা ঘটবে সেই সব লিখে রাখো। যে সাতটা সোনার বাতিদান ও আমার ডান হাতে যে সাতটা তারা তুমি দেখলে, তার গুপ্ত অর্থ এই, সেই সাতটা তারা হল সেই সাতটা মণ্ডলীর সাতজন দূত এবং সাতটা বাতিদান হল সেই সাতটা মণ্ডলী।
দ্বিতীয় অধ্যায়।
ইফিসের মণ্ডলীর কাছে, ইফিস শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ, যিনি তার ডান হাতে সাতটা তারা ধরে সোনার সাতটা বাতিদানের মাঝখানে ঘুরে বেড়ান, তিনি এই কথা বলছেন, আমি তোমার কাজ, পরিশ্রম ও ধৈর্যের কথা জানি। আমি জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পারো না, আর যারা প্রেরিত না হয়েও নিজেদের প্রেরিত বলে দাবি করে তাদের পরীক্ষা করে দেখেছ এবং তারা যে মিথ্যাবাদী তার প্রমাণও পেয়েছ। তোমার ধৈর্য আছে এবং তুমি আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, ক্লান্ত হয়ে পড়নি, তবুও তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে আমার প্রতি প্রথমে তোমার যেরকম ভালোবাসা ছিল তা তুমি হারিয়ে ফেলেছ। ভেবে দেখো তুমি কত উঁচু থেকে কত নিচে নেমে গেছ। এই অবস্থা থেকে তুমি মন ফিরাও এবং প্রথমে যে সব কাজ করতে তাতে ফিরে যাও। যদি তুমি মন না ফিরাও তাহলে আমি তোমার কাছে এসে তোমার বাতির দানটা তার জায়গা থেকে সরিয়ে ফেলব। তবে এই একটা গুণ তোমার আছে যে নিকোলাইতিয়েরা যা করে তা তুমি ঘৃণা করো, আর আমিও তা ঘৃণা করি। যার শুনবার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি ঈশ্বরের পরম দেশের জীবন গাছের ফল খেতে দেব।
স্মুরনার মণ্ডলীর কাছে, স্মুরনা শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো, যিনি প্রথম ও শেষ, যিনি মরেছিলেন ও জীবিত হয়েছেন, তিনি এই কথা বলছেন, তোমার কষ্ট ও অভাবের কথা আমি জানি, কিন্তু তবুও তুমি ধনী। নিজেদের জিহুদি বললেও যারা জিহুদি নয় বরং শয়তানের দলের লোক তারা তোমার বিরুদ্ধে যা বলে তা আমি জানি। তুমি যেসব কষ্ট ভোগ করতে যাচ্ছ তাতে মোটেই ভয় পেও না। শোনো, শয়তান তোমাদের মধ্যে কয়েকজনকে পরীক্ষা করবার জন্য জেলে দেবে, আর দশ দিন ধরে তোমরা কষ্ট ভোগ করবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, তাহলে পুরস্কার হিসাবে আমি তোমাকে জীবন দেব। যার শুনবার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয়ী হবে দ্বিতীয় মৃত্যু কোনোমতেই তার ক্ষতি করবে না।
পরগাম মণ্ডলীর কাছে, পরগাম শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো, যে ধারালো ছোড়ার দুদিকেই ধার আছে তার অধিকারী এই কথা বলছেন, তুমি কোথায় বাস করছ তা আমি জানি, সেখানে শয়তানের সিংহাসন আছে, তবুও তুমি আমার প্রতি বিশ্বস্ত আছো এবং আমার উপর তোমার বিশ্বাসকে অস্বীকার করনি। এমনকি যেখানে শয়তান বাস করে সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস তোমাদের সামনে খুন হয়েছিল তখনও তুমি তোমার বিশ্বাসকে অস্বীকার করনি, কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলবার আছে। তোমার ওখানে এমন লোকেরা আছে যারা বিলিয়ামের শিক্ষা অনুসারে চলে। বালাক রাজাকে বিলিয়াম শিক্ষা দিয়েছিল যেন তিনি প্রতিমার সামনে উৎসর্গ করা খাবার খাওয়া ও ব্যভিচার করবার মধ্য দিয়ে ইসরায়েলীয়দের পাপের দিকে নিয়ে যান। তাছাড়া নিকোলাইতিয়দের শিক্ষা অনুসারে যারা চলে এমন কয়েকজনও তোমার ওখানে আছে। কাজেই এই অবস্থা থেকে মন ফিরাও, যদি মন না ফিরাও তবে আমি শীঘ্রই তোমার কাছে আসব এবং তোমার মুখের ছোড়া দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যা শুনবার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন। যে জয়ী হবে তাকে আমি লুকানো মান্না থেকে কিছু মান্না এবং একটা সাদা পাথর দেব, সেই পাথরের উপরে এমন একটা নতুন নাম লেখা থাকবে যা কেউ জানে না, কেবল যে সেটা পাবে সেই তা জানে।
থুয়াতিরা মণ্ডলীর কাছে, থুয়াতিরা শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো, ঈশ্বরের পুত্র যার চোখ আগুনের শিখার মতো এবং পা খুব চকচকে পিতলের মতো, তিনি এই কথা বলছেন, আমি তোমার কাজ, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার সেবা এবং তোমার ধৈর্যের কথা জানি, আর তুমি প্রথমে যেসব কাজ করেছিলে তার চেয়ে এখন যে আরো বেশি কাজ করছ সে কথাও আমি জানি, তবু তোমার বিরুদ্ধে আমার এই কথা বলবার আছে যে তুমি ইশেবল নামে সেই স্ত্রীলোকের অন্যায় সহ্য করছ। এই ইশেবল নিজেকে নবী বলে, তার শিক্ষার দ্বারা সে আমার দাসদের ভুলায়, যেন তারা ব্যভিচার করে এবং প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খায়। ব্যভিচার থেকে মন ফিরাবার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম, কিন্তু সে মন ফিরাতে রাজি হয়নি। সেই জন্য আমি তাকে বিছানায় ফেলে রাখব। আর যারা তার সঙ্গে ব্যভিচার করে, তারা যদি ব্যভিচার থেকে মন না ফিরায়, তবে তাদের ভীষণ কষ্টের মধ্যে ফেলব। তার ছেলে মেয়েদেরও আমি মেরে ফেলব। তাতে সব মণ্ডলীগুলো জানতে পারবে যে আমি মানুষের অন্তর ও মন খুঁজে দেখি। আমি কাজ অনুসারে তোমাদের প্রত্যেককে ফল দেব। আর থুয়াতিরার বাকি লোকেরা, তোমরা যারা সেই শিক্ষামতো চলো না এবং যাকে শয়তানের সেই গুপ্ত শিক্ষা বলা হয় তা জানো না, তোমাদের আমি বলছি, তোমাদের উপর আমি অন্য কোনো ভার দেব না। কেবল যা তোমাদের আছে আমি না আসা পর্যন্ত তা শক্ত করে ধরে রাখো। পিতা যেমন আমাকে সব জাতির উপরে প্রভু হবার ক্ষমতা দিয়েছেন, তেমনি যে জয়ী হবে এবং আমি যা চাই তা শেষ পর্যন্ত করতে থাকবে, তাকেও আমি সেই ক্ষমতা দেব। সে শক্ত হাতে তাদের শাসন করবে এবং মাটির পাত্রের মতো তাদের চুরমার করে ফেলবে। যে জয়ী হবে তাকে আমি ভোরের তারাও দেব। যার শুনবার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন।
তৃতীয় অধ্যায়।
সাদ্দি মণ্ডলীর কাছে, সাদ্দি শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো। ঈশ্বরের সাতটি আত্মা এবং সাতটি তারা তিনি ধরে আছেন। তিনি এই কথা বলছেন, আমি তোমার কাজের কথা জানি, জীবিত আছো বলে তোমার বেশ সুনাম আছে, কিন্তু আসলে তুমি মৃত। তুমি জেগে ওঠো এবং বাদবাকি যা মরবার মতো হয়েছে তা শক্তিশালী করে তোলো, কারণ আমার ঈশ্বরের সামনে তোমার কোনো কাজই আমি শেষ করতে দেখিনি। এই জন্য যা তুমি পেয়েছ এবং শুনেছ তা মনে করো ও পালন করো, আর এই অবস্থা থেকে মন ফিরাও। যদি তুমি জেগে না ওঠো তবে আমি চোরের মতো আসব, আর আমি কোন সময় তোমার কাছে আসব তা তুমি জানতেও পারবে না। কিন্তু সাদ্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে যারা তাদের কাপড় চোপড় অর্থাৎ নিজেদের অন্তর ময়লা করেনি, তারা যোগ্য লোক বলেই সাদা পোশাক পরে আমার সঙ্গে চলাফেরা করবে। যে জয়ী হবে সে এই রকম সাদা পোশাক পরবে। জীবন বই থেকে তার নাম আমি কখনো মুছে ফেলব না, বরং আমার পিতা ও তার দূতদের সামনে আমি তাকে স্বীকার করে নেব। যা শুনবার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন।
ফিলাডেলফিয়া মণ্ডলীর কাছে, ফিলাডেলফিয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো, যিনি পবিত্র ও সত্য, যার কাছে দায়ুদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ খুলতে পারে না, তিনি এই কথা বলছেন, আমি তোমার কাজের কথা জানি। দেখো, আমি তোমার সামনে একটা খোলা দরজা রাখলাম যা বন্ধ করবার ক্ষমতা কারো নেই। আমি জানি তোমার শক্তি খুবই কম, কিন্তু তবুও তুমি আমার বাক্য পালন করেছ এবং আমাকে অস্বীকার করনি। যারা নিজেদের জিহুদি বলে অথচ জিহুদি নয়, শয়তানের দলের সেই মিথ্যাবাদী লোকদের আমি তোমার কাছে আনাব এবং তোমার পায়ে প্রণাম করাব, আর তাদের জানিয়ে দেব যে আমি তোমাকে ভালোবাসি। ধৈর্য ধরবার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ, সেই জন্য এই পৃথিবীর উপরে যে কষ্টের সময় আসছে সেই সময় থেকে আমি তোমাকে রক্ষা করব। যারা এই পৃথিবীর তাদের পরীক্ষা করবার জন্য এই কষ্টের সময় আসবে। আমি শীঘ্রই আসছি, তোমার যা আছে তা শক্ত করে ধরে রাখো, যেন কেউ তোমার ভবিষ্যতের পুরস্কার কেড়ে না নেয়। যে জয়ী হবে তাকে আমি আমার ঈশ্বরের ঘরের একটা থাম করব, সে আর কখনো বাইরে যাবে না। আমি তার উপরে আমার ঈশ্বরের নাম এবং আমার ঈশ্বরের শহরের নাম লিখব, নতুন জিরুসালেমি সেই শহর, স্বর্গের মধ্য থেকে আমার ঈশ্বরের কাছ থেকে এই শহর নেমে আসবে। যে জয়ী হবে আমি তার উপর আমার নতুন নামও লিখব। যার শুনবার কান আছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন।
লাইদিকেয়া মণ্ডলীর কাছে, লাইদিকেয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখো, যিনি আমেন, তিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির কাজ আরম্ভ করেছিলেন, তিনি এই কথা বলছেন, আমি তোমার কাজের কথা জানি, তুমি ঠান্ডাও না গরমও না, তুমি হয় ঠান্ডা না হয় গরম হলে ভালো হতো, কিন্তু তুমি না ঠান্ডা না গরম, সেই জন্য আমি তোমাকে আমার মুখ থেকে থুতুর মতো করে ফেলে দেব। তুমি বলছ আমি ধনী, আমি বড়লোক হয়েছি, তাই আমার কিছুরই অভাব নেই, বেশ ভালো, কিন্তু তুমি তো জানো না যে আমি দুঃখী, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ, তাই আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে আগুনে পুড়িয়ে খাঁটি করা সোনা কিনে নাও, যেন তুমি ধনী হতে পারো, আমার কাছ থেকে সাদা পোশাক কিনে নাও, যেন তোমার উলঙ্গতার লজ্জা দেখা না যায়, আমার কাছ থেকে চোখে দেবার মলম কিনে নাও, যেন তুমি দেখতে পাও। আমি যাদের ভালোবাসি তাদেরই দোষ দেখিয়ে দিই ও শাসন করি, সেই জন্য এই অবস্থা থেকে মন ফিরাতে আগ্রহী হও। দেখো আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি, কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব, আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। আমি জয়ী হয়ে যেমন আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি, ঠিক তেমনি যে জয়ী হবে তাকে আমি আমার সঙ্গে আমার সিংহাসনে বসবার অধিকার দেব। যা শুনবার কান আছে সে শুনুক। পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন?
চতুর্থ অধ্যায়।
যখন স্বর্গ দেখতে পেলেন, এরপরে আমি স্বর্গের একটা দরজা খোলা দেখতে পেলাম, তুরির শব্দের মতো যার গলার আওয়াজ আগে আমি শুনেছিলাম। তিনি আমাকে বললেন, তুমি এখানে উঠে এসো, এই সবের পরে যা কিছু অবশ্যই ঘটতে যাচ্ছে তা আমি তোমাকে দেখাব। আর তখনই আমি পবিত্র আত্মার বসে স্বর্গে একটা সিংহাসন দেখতে পেলাম। আমি দেখলাম সেই সিংহাসনে একজন বসে আছেন, তার চেহারা ঠিক সূর্যকান্ত ও শারদীয় মণির মতো। সিংহাসনটার চারিদিকে একটা মেঘধনুক ছিল, সেটা দেখতে ঠিক একটা মর্কট মণির মতো। সেই সিংহাসনের চারদিকে আরো ২৪টা সিংহাসন ছিল, আর সেই সিংহাসনগুলোতে ২৪ জন নেতা বসেছিলেন। তাদের পোশাক ছিল সাদা এবং তাদের মাথায় সোনার মুকুট ছিল। সেই সিংহাসনটা থেকে বিদ্যুৎ, ভয়ঙ্কর শব্দ ও বাজের শব্দ বের হচ্ছিল। সিংহাসনের সামনে ৭টা বাতি জ্বলছিল, সেই বাতিগুলো ঈশ্বরের ৭টি আত্মা। সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মতো পরিষ্কার একটা কাঁচের সমুদ্র ছিল। সেই সিংহাসনগুলোর মাঝখানের সিংহাসনটার চারপাশে ৪টা জীবন্ত প্রাণী ছিলেন, তাদের সামনের ও পিছনের দিক চোখে ভরা ছিল। প্রথম জীবন্ত প্রাণীটি সিংহের মতো, দ্বিতীয়টি বাছুরের মতো, তৃতীয়টির মুখের চেহারা মানুষের মতো এবং চতুর্থটি উড়ন্ত ঈগল পাখির মতো। এই ৪টি জীবন্ত প্রাণীর প্রত্যেকের ৬টা করে ডানা ছিল এবং সব দিক চোখে ভরা ছিল। সেই প্রাণীরা দিন রাত এই কথাই বলছিলেন, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন, তিনি পবিত্র, পবিত্র, পবিত্র। চিরজীবন্ত প্রভু ঈশ্বর, যিনি সিংহাসনে বসে আছেন, এই জীবন্ত প্রাণীরা যখনই তাকে গৌরব, সম্মান ও ধন্যবাদ জানান, তখন সেই ২৪ জন নেতা সিংহাসনের অধিকারী, অর্থাৎ যিনি চিরকাল ধরে জীবিত আছেন, তাকে উড় হয়ে প্রণাম করেন। এই নেতারা তখন সেই সিংহাসনের সামনে তাদের মুকুট খুলে রেখে বলেন, আমাদের প্রভু ও ঈশ্বর, তুমি গৌরব, সম্মান ও ক্ষমতা পাওয়ার যোগ্য, কারণ তুমি সবকিছু সৃষ্টি করেছ আর তোমারই ইচ্ছাতে সেসব সৃষ্ট হয়েছে এবং টিকে আছে।
পঞ্চম অধ্যায়।
বই ও মেষ শিশু। যিনি সেই সিংহাসনের উপর বসেছিলেন তার ডান হাতে আমি একটা বই দেখলাম। বইটার ভিতরে ও বাইরে লেখা ছিল এবং ৭টা মোহর দিয়ে সিলমোহর করা ছিল। পরে আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে জোর গলায় এই কথা বলতে শুনলাম, কে এই সিলমোহরগুলো ভেঙে বইটা খুলবার যোগ্য? কিন্তু স্বর্গে বা পৃথিবীতে কিংবা পৃথিবীর গভীরে কেউই সেই বইটা খুলতেও পারল না, ভিতরে দেখতেও পারল না। তখন আমি খুব কাঁদতে লাগলাম, কারণ এমন কাউকে পাওয়া গেল না যে ওই বইটা খুলবার বা দেখবার যোগ্য। পরে নেতাদের মধ্যে একজন আমাকে বললেন, কেঁদো না, যিহূদা বংশের সিংহ অর্থাৎ দাউদের বংশধর জয়ী হয়েছেন, তিনি ওই সাতটা সিলমোহর ভেঙে বইটা খুলতে পারেন। চারটি জীবন্ত প্রাণী এবং নেতাদের মাঝখানে যে সিংহাসনটি ছিল তার উপর একটি মেষ শিশুকে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার মনে হচ্ছিল যেন সেই মেষ শিশুকে মেরে ফেলা হয়েছিল। ওই মেষ শিশুর সাতটা শিং ও সাতটা চোখ ছিল। ঈশ্বরের যে সাতটি আত্মাকে জগতের সব জায়গায় পাঠানো হল, এই চোখগুলো ছিল সেই সাতটি আত্মা। পরে সেই মেষ শিশু এসে, যিনি সিংহাসনে বসেছিলেন, তার ডান হাত থেকে বইটা নিলেন। বইটা নেবার পর সেই চারটি জীবন্ত প্রাণী ও ২৬ জন নেতা মেষ শিশুর সামনে উপস্থিত হলেন। তাদের প্রত্যেকের হাতে একটা করে বীণা ও একটা করে ধূপে পূর্ণ সোনার বাটি ছিল। সেই ধূপে পূর্ণ বাটিগুলো হল ঈশ্বরের লোকদের প্রার্থনা। তারা এই নতুন গানটা গাইছিলেন, তুমি ওই বইটা নিয়ে তার শিলমোহরগুলো খুলবার যোগ্য, কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমি তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, দেশ ও জাতির মধ্য থেকে ঈশ্বরের জন্য লোকদের কিনেছ। তুমি তাদের নিয়ে একটা রাজ্য গড়ে তুলেছ এবং আমাদের ঈশ্বরের সেবা করবার জন্য পুরোহিত করেছ। পৃথিবীতে তারাই রাজত্ব করবে। পরে আমি চেয়ে দেখলাম আর আমি সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও নেতাদের চারদিকে অনেক স্বর্গদূতের কণ্ঠস্বর শুনলাম। সেই স্বর্গদূতেরা ছিলেন সংখ্যায় হাজার হাজার কোটি কোটি। তারা জোরে জোরে এই কথা বলছিলেন, যে মেষ শিশুকে মেরে ফেলা হয়েছিল তিনি ক্ষমতা, ধন, জ্ঞান, শক্তি, সম্মান, গৌরব ও প্রশংসা পাবার যোগ্য। তারপর স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, এমনকি সেগুলোর মধ্যে আর যা কিছু আছে, সকলকে আমি এই কথা বলতে শুনলাম, সিংহাসনের উপরে যিনি বসে আছেন তার এবং সেই মেষ শিশুর চিরকাল প্রশংসা, সম্মান, ক্ষমতা আর গৌরব হোক। সেই চারটি জীবন্ত প্রাণী বললেন আমেন। তারপর সেই নেতারা উবুর হয়ে প্রণাম করলেন।
ষষ্ঠ অধ্যায়।
সিলমোহরগুলো। মেষ শিশু যখন ওই সাতটা সিলমোহরের প্রথমটা ভাঙছিলেন, তখন আমি চেয়ে দেখলাম আর আমি সেই চারজন জীবন্ত প্রাণীর মধ্যে একজনকে বাজ পড়বার মতো আওয়াজে বলতে শুনলাম, এসো। আমি একটা সাদা ঘোড়া দেখতে পেলাম, যে তার উপরে বসেছিল, তার হাতে একটা ধনুক ছিল, তাকে একটা মুকুট দেওয়া হল, আর সে জয়ীর মতো বের হয়ে জয় করতে করতে চলল। মেষ শিশু যখন দ্বিতীয় সিলমোহর ভাঙলেন, তখন আমি দ্বিতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, এসো। তখন আগুনের মতো লাল অন্য একটা ঘোড়া বের হয়ে আসল, যে সেই ঘোড়ার উপর বসেছিল তাকে পৃথিবী থেকে শান্তি তুলে নেবার ক্ষমতা দেওয়া হল, যাতে লোকে একে অন্যকে মেরে ফেলে। তাকে একটা বড় তলোয়ারও দেওয়া হল। মেষ শিশু যখন তৃতীয় সিলমোহর ভাঙলেন, তখন আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, এসো। তারপর আমি একটা কালো ঘোড়া দেখতে পেলাম, যে সেই ঘোড়াটার উপরে বসেছিল তার হাতে একটা দাড়ি পাল্লা ছিল, আর আমি সেই চারজন জীবন্ত প্রাণীর মাঝখানে কাউকে বলতে শুনলাম, একজন দিনমজুরের একদিনের আয়ে মাত্র একশের গম বা তিনশের জগ পাওয়া যায়, তেল আর আঙ্গুর রস তুমি নষ্ট করো না। মেষ শিশু যখন চতুর্থ সিলমোহর ভাঙলেন, তখন আমি চতুর্থ জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, এসো। তখন আমি একটা ফ্যাকাশে রঙের ঘোড়া দেখতে পেলাম, যে সেই ঘোড়ার উপরে বসেছিল তার নাম মৃত্যু, আর মৃত স্থানটি ঠিক তার পিছনে পিছনে চলছিল। পৃথিবীর চার ভাগের এক ভাগের উপরে তাদের ক্ষমতা দেওয়া হল, যেন তারা ছোড়া, দুর্ভিক্ষ, মৃত্যু ও পৃথিবীর বুনো জন্তু দিয়ে লোকদের মেরে ফেলে। যখন তিনি পঞ্চম সিলমোহর ভাঙলেন, তখন আমি একটা বেদির নিচে এমন সব লোকের আত্মা দেখতে পেলাম, যাদের ঈশ্বরের বাক্যের জন্য এবং সাক্ষ্য দেবার জন্য মেরে ফেলা হয়েছিল। তারা জোরে চিৎকার করে বললেন, পবিত্র সত্য প্রভু, যারা এই পৃথিবীর, তাদের বিচার করতে ও তাদের উপর আমাদের রক্তের শোধ নিতে তুমি আর কত দেরি করবে? তখন তাদের প্রত্যেককে একটা করে সাদা পোশাক দেওয়া হল, আর বলা হল তাদের সহদাস ও ভাইদের যাদের তাদেরই মত করে মেরে ফেলা হবে তাদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত তারা যেন আরো কিছুকাল অপেক্ষা করেন। তারপর আমি দেখলাম তিনি যখন ষষ্ঠ সিলমোহর ভাঙলেন তখন ভীষণ ভূমিকম্প হল, সূর্য একেবারে কালো হয়ে গেল আর গোটা চাঁদটাই রক্তের মতো লাল হয়ে উঠল। জোর বাতাস বইলে যেমন ডুমুর গাছ থেকে ডুমুর অসময়ে পড়ে যায়, ঠিক তেমনি করে আকাশের তারাগুলো পৃথিবীর উপর খসে পড়ল। গুটিয়ে রাখা কাগজের মতোই আকাশ গুটিয়ে গেল আর প্রত্যেকটা পাহাড় ও দ্বীপ নিজ নিজ জায়গা থেকে সরে গেল। পৃথিবীর সমস্ত রাজা ও প্রধান লোক, সেনাপতি, ধনী ও শক্তিশালী লোক এবং প্রত্যেকটি দাস ও স্বাধীন লোক পাহাড়ের গুহায় গুহায় এবং পাথরের আড়ালে আড়ালে নিজেদের লুকিয়ে ফেলল। তারা পাহাড় ও পাথরগুলোকে বলল, আমাদের উপরে পড়ো এবং যিনি সেই সিংহাসনে বসে আছেন তার মুখের সামনে থেকে এবং মেষ শিশুর ক্রোধ থেকে আমাদের লুকিয়ে রাখো, কারণ তাদের ক্রোধ প্রকাশের সেই মহান দিন এসে পড়েছে, আর কে তার মুখে দাঁড়িয়ে থাকতে পারে?
সপ্তম অধ্যায়।
সিলমোহর করা 144,000 ইসরায়েলীয়। এরপর আমি চারজন স্বর্গদূতকে পৃথিবীর চার কোনায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারা পৃথিবীর চার কোণের বাতাস আটকে রাখছিলেন যেন পৃথিবী, সমুদ্র কিংবা কোনো গাছের উপরে বাতাস না পায়। পরে আমি আর একজন স্বর্গদূতকে পূব দিক থেকে উঠে আসতে দেখলাম। তার কাছে জীবন্ত ঈশ্বরের সিলমোহর ছিল। যে চারজন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করবার ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই চারজন স্বর্গদূতকে তিনি খুব জোরে চিৎকার করে বললেন, আমাদের ঈশ্বরের দাসদের কপালে সিলমোহর না দেওয়া পর্যন্ত পৃথিবী, সমুদ্র বা গাছপালার ক্ষতি করো না। তারপর আমি সেই সিলমোহর করে রাখা লোকদের সংখ্যা শুনলাম। ইসরায়েলীয়দের সমস্ত বংশের মধ্য থেকে মোট 144,000 লোককে সিলমোহর করা হয়েছিল। যিহুদার বংশের মধ্য থেকে 12,000, রুবেনের বংশের মধ্য থেকে 12,000, গাদের বংশের মধ্য থেকে 12,000, আশেরের বংশের মধ্য থেকে 12,000, নপতালির বংশের মধ্য থেকে 12,000, মনসির বংশের মধ্য থেকে 12,000, সিমিয়নের বংশের মধ্য থেকে 12,000, লেবির বংশের মধ্য থেকে 12,000, ইশাখরের বংশের মধ্য থেকে 12,000, সবুলুনের বংশের মধ্য থেকে 12,000, জোসেফের বংশের মধ্য থেকে 12,000, বিন্যামিনের বংশের মধ্য থেকে 12,000।
সাদা পোশাক পরা লোকের ভিড়। এরপরে আমি প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মধ্য থেকে এত লোকের ভিড় দেখলাম যে তাদের সংখ্যা কেউ গুনতে পারল না। সাদা পোশাক পরে তারা সেই সিংহাসন ও মেষ শিশুর সামনে দাঁড়িয়েছিল। খেজুর পাতা হাতে নিয়ে তারা জোরে চিৎকার করে বলছিল, যিনি সিংহাসনে বসে আছেন আমাদের সেই ঈশ্বর এবং মেষ শিশুর হাতেই পাপ থেকে উদ্ধার রয়েছে। তারপর স্বর্গদূতেরা সকলেই সেই সিংহাসন, নেতাদের ও চারটি জীবন্ত প্রাণীর চারপাশে দাঁড়ালেন। তারা সিংহাসনের সামনে উবুড় হয়ে ঈশ্বরকে প্রণাম করে বললেন, আমেন। প্রশংসা, গৌরব, জ্ঞান, ধন্যবাদ, সম্মান, ক্ষমতা ও শক্তি চিরকাল ধরে আমাদের ঈশ্বরেরই হোক, আমেন। তখন একজন নেতা আমাকে বললেন, সাদা পোশাক পরা এই সব লোক কারা আর কোথা থেকেই বা তারা এসেছে? আমি তাকে বললাম, তা আপনিই জানেন। তিনি আমাকে বললেন, সেই মহাকষ্টের মধ্য থেকে যারা এসেছে এরা তারাই। এরা এদের পোশাক মেষ শিশুর রক্তে ধুয়ে সাদা করেছে, সেই জন্য এরা ঈশ্বরের সিংহাসনের সামনে আছে আর স্বর্গের উপাসনা ঘরে এরা দিন রাত তাঁর সেবা করছে। যিনি সিংহাসনের উপরে বসে আছেন তিনি এদের উপরে তাঁর তাম্বু খাটাবেন। এদের আর খিদে পাবে না, পিপাসাও পাবে না, সূর্যের তেজ এদের গায়ে আর লাগবে না, ভীষণ গরমও লাগবে না, কারণ সেই মেষ শিশু যিনি সিংহাসনের মধ্যে আছেন তিনি এদের রাখাল হবেন। জীবন্ত জলের ঝর্ণার কাছে তিনি এদের নিয়ে যাবেন আর ঈশ্বর এদের চোখের জল মুছে দেবেন।
অষ্টম অধ্যায়।
সপ্তম সিলমোহর। তারপর মেষ শিশু যখন সপ্তম সিলমোহর ভাঙলেন তখন স্বর্গে প্রায় আধ ঘন্টা ধরে কোন রকম শব্দ শোনা গেল না। যে সাতজন স্বর্গদূত ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকেন আমি তাদের দেখতে পেলাম। তাদের হাতে সাতটা তুড়ি দেওয়া হল। এরপর আরেকজন স্বর্গদূত এসে বেদির সামনে দাঁড়ালেন। তার হাতে একটা সোনার ধূপদানি ছিল। তাকে প্রচুর পরিমাণে ধূপ দেওয়া হল যাতে তিনি সিংহাসনের সামনের সোনার বেদির উপরে ঈশ্বরের সব লোকদের প্রার্থনার সঙ্গে সেই ধূপ উৎসর্গ করেন। সেই স্বর্গদূতের হাত থেকে ধূপের ধোঁয়া ঈশ্বরের লোকদের প্রার্থনার সঙ্গে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল। তখন সেই স্বর্গদূত বেদি থেকে আগুন নিয়ে সেই ধূপদানিটা ভরলেন এবং পৃথিবীতে ফেলে দিলেন। তাতে বাজ পড়বার শব্দ ও অন্যান্য ভয়ঙ্কর শব্দ হল, আর বিদ্যুৎ চমকালো ও ভূমিকম্প হল।
সাতটা তুরি, যে সাতজন স্বর্গদূতের হাতে সাতটা তুরি ছিল, এরপরে তারা সেগুলো বাজাবার জন্য প্রস্তুত হলেন। প্রথম স্বর্গদূত তার তুরি বাজালে পর শীল এবং রক্তমেশা আগুন পৃথিবীতে ফেলা হল। তাতে তিন ভাগের এক ভাগ পৃথিবী, তিন ভাগের এক ভাগ গাছপালা এবং সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল। এরপর দ্বিতীয় স্বর্গদূত তার তুরি বাজালেন। তখন বিরাট জ্বলন্ত পাহাড়ের মতো একটা জিনিস সমুদ্রে ফেলা হল। তাতে সমুদ্রের তিন ভাগের এক ভাগ জল রক্ত হয়ে গেল। সমুদ্রের তিন ভাগের এক ভাগ জীবন্ত প্রাণী মরে গেল, আর তিন ভাগের এক ভাগ জাহাজ ধ্বংস হয়ে গেল। পরে তৃতীয় স্বর্গদূত তার তুরি বাজালেন। তখন একটা বড় তারা বাতির মতো জ্বলতে জ্বলতে আকাশ থেকে পড়ল। সেই তারার নাম ছিল সোমরাজ। তিন ভাগের এক ভাগ নদী এবং ঝর্ণার উপরে তারাটা পড়ল। তাতে তিন ভাগের এক ভাগ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের জন্য অনেক লোক মারা গেল। এরপরে চতুর্থ স্বর্গদূত তার তুরি বাজালেন। তাতে সূর্যের তিন ভাগের এক ভাগ, চাঁদের তিন ভাগের এক ভাগ এবং তারাগুলোর তিন ভাগের এক ভাগ অন্ধকার হয়ে গেল। দিনের তিন ভাগের এক ভাগে এবং রাতের তিন ভাগের এক ভাগে কোন আলো রইল না। পরে আমি একটা ঈগল পাখিকে আকাশে অনেক উঁচুতে উঠতে দেখলাম, আর সেই ঈগলটাকে জোরে বলতে শুনলাম, অন্য যে তিনজন স্বর্গদূত তুরি বাজাতে যাচ্ছেন তাদের তুরির শব্দ হলে যারা এই পৃথিবীর তাদের বিপদ 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 হবে।
নবম অধ্যায়।
তারপর পঞ্চম স্বর্গদূত তুরি বাজালেন, আর আমি একটা তারা দেখতে পেলাম। তারাটা আকাশ থেকে পৃথিবীতে পড়েছিল। সেই তারাটাকে অতল গর্তের চাবি দেওয়া হল। তারাটা সেই অতল গর্তটা খুলল। তখন বিরাট চুলা থেকে যেমন ধোঁয়া বের হয়, ঠিক সেইভাবে সেই গর্তটা থেকে ধোঁয়া বের হতে লাগল। সেই গর্তের ধোঁয়ায় সূর্য আর আকাশ অন্ধকার হয়ে গেল, আর সেই ধোঁয়ার মধ্য থেকে অনেক পঙ্গপাল পৃথিবীতে বের হয়ে আসল। সেই পঙ্গপালগুলোকে পৃথিবীর কাঁকড়া বিছার মতো ক্ষমতা দেওয়া হল। তাদের বলা হল যেন তারা পৃথিবীর কোনো ঘাস বা সবুজ কোনো কিছু অথবা কোনো গাছের ক্ষতি না করে। কেবল যে লোকদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই তাদেরই ক্ষতি করে। এইসব লোকদের মেরে ফেলবার কোনো ক্ষমতা তাদের দেওয়া হল না বটে, তবে পাঁচ মাস পর্যন্ত যন্ত্রণা দেবার ক্ষমতা তাদের দেওয়া হল। কাঁকড়া বিছা যখন কোনো মানুষকে হুল ফুটায় তখন যেমন যন্ত্রণা হয়, এই পঙ্গপালদের দেওয়া যন্ত্রণা ঠিক সেই রকমই। সেই সময় লোকে মৃত্যুর খোঁজ করবে কিন্তু কোনো মতেই তা পাবে না। তারা মরতে চাইবে কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পালিয়ে যাবে। সেই পঙ্গপালগুলো দেখতে যুদ্ধের জন্য প্রস্তুত করা ঘোড়ার মতো। তাদের মাথায় সোনার মুকুটের মতো একরকম জিনিস ছিল, আর তাদের মুখের চেহারা ছিল মানুষের মতো। তাদের চুল মেয়েদের চুলের মতো, আর তাদের দাঁত সিংহের দাঁতের মতো। তাদের বুকে লোহার বুক রক্ষার পোশাকের মতো পোশাক ছিল। অনেকগুলো ঘোড়া একসঙ্গে যুদ্ধের রথ টেনে নিয়ে ছুটে গেলে যেমন শব্দ হয়, তাদের ডানার শব্দ ঠিক সেই রকমই ছিল। তাদের লেজ ও হুল কাঁকড়া বিছার লেজ ও হুলের মতো ছিল। তাদের লেজে এমন শক্তি ছিল যা দিয়ে পাঁচ মাস পর্যন্ত তারা লোকদের ক্ষতি করতে পারত। অতল গর্তের দূতই ছিল এই পঙ্গপালদের রাজা। ইব্রীয় ভাষায় সেই দূতের নাম ছিল আবদ্দন, আর গ্রিক ভাষায় আপল্লুয়ন অর্থাৎ ধ্বংসকারী। প্রথম বিপদ শেষ হল, দেখো এরপরে আরো দুটা বিপদ আসছে। তারপর ষষ্ঠ স্বর্গদূত তাঁর তুরি বাজালেন। ঈশ্বরের সামনে যে সোনার বেদি আছে, সেই বেদির চার কোণায় বেরিয়ে আসা সিংহের মতো অংশগুলো থেকে আমি একজনকে কথা বলতে শুনলাম। যার কাছে তুরি ছিল সেই ষষ্ঠ স্বর্গদূতকে তিনি বললেন, যে চারজন দূত মহানদী ইউফ্রেটিসের মধ্যে বাঁধা রয়েছে তাদের ছেড়ে দাও। তখন সেই চারজন দূতকে ছেড়ে দেওয়া হল। এই বছরের এই মাস, এই দিন ও এই ঘণ্টার জন্য সেই দূতদের প্রস্তুত রাখা হয়েছিল, যেন তারা তিন ভাগের এক ভাগ মানুষকে মেরে ফেলে। পরে আমি শুনতে পেলাম ঘোড়ায় চড়া সৈন্যের সংখ্যা ছিল 20 কোটি। দর্শনে যে ঘোড়াগুলো এবং সেগুলোর উপর যাদের আমি দেখলাম তাদের চেহারা এইরকম ছিল। তাদের বুক রক্ষার পোশাক ছিল আগুনের মতো লাল, বেগুনে নীল ও গন্ধকের মতো হলুদ রঙের। ঘোড়াগুলোর মাথা ছিল সিংহের মাথার মতো, আর সেগুলোর মুখ থেকে আগুন, ধোঁয়া আর গন্ধক বের হচ্ছিল। আগুন, ধোঁয়া ও গন্ধক, এই তিনটি আঘাতের দ্বারা তিনটি ভাগের এক ভাগ মানুষকে মেরে ফেলা হল। সেই ঘোড়াগুলোর মুখ ও লেজের মধ্যেই তাদের শক্তি ছিল, কারণ তাদের লেজগুলো ছিল সাপের মতো। সেই লেজগুলোর মাথা দিয়ে তারা মানুষের ক্ষতি করছিল। কিন্তু এই সব আঘাতের পরেও যেসব মানুষ বেঁচে রইল, তারা নিজেদের হাতে তৈরি প্রতিমাগুলো থেকে মন ফিরাল না। তারা মন্দ আত্মাদের এবং যারা দেখতে, শুনতে বা হাঁটতে পারে না, এমন সব সোনা, রূপা, পিতল, পাথর ও কাঠ দিয়ে তৈরি প্রতিমাদের পূজা করতেই থাকল। এছাড়া খুন, জাদুবিদ্যা, ব্যভিচার ও চুরি, এসব থেকেও তারা মন ফিরাল না।
দশম অধ্যায়।
স্বর্গদূত ও সেই ছোট বইটা। তারপরে আমি আরেকজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তার পোশাক ছিল মেঘ, আর তার মাথার উপরে ছিল মেঘধনুক। তার মুখ সূর্যের মতো, আর তার পা ছিল আগুনের থামের মতো। তার হাতে একটা খোলা ছোট বই ছিল। তিনি তার ডান পা সমুদ্রের উপরে আর বাঁ পা মাটির উপরে রেখে সিংহের গর্জনের মতো জোরে চিৎকার করলেন। তার চিৎকারের সঙ্গে সঙ্গে 7টা বাজ পড়বার শব্দ হল। যখন 7টা বাজ পড়বার শব্দ হল, তখন আমি লিখবার জন্য প্রস্তুত হলাম। কিন্তু স্বর্গ থেকে আমাকে এই কথা বলা হল, 7টা বাজ যে কথা বলল তা গোপন রাখো, লিখো না। যে স্বর্গদূতকে আমি সমুদ্র ও মাটির উপরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তিনি তার ডান হাত স্বর্গের দিকে তুললেন, যিনি চিরকাল ধরে জীবিত আছেন এবং আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেগুলোর মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন, তার নামে শপথ করে সেই স্বর্গদূত বললেন, আর দেরি হবে না। কিন্তু সপ্তম স্বর্গদূত তার তুরি বাজাবার দিনে ঈশ্বরের গোপন উদ্দেশ্য পরিপূর্ণ হবে। ঈশ্বর তার নিজের দাসদের কাছে অর্থাৎ নবীদের কাছে যা জানিয়েছিলেন, ঠিক সেই মতোই এটা হবে। যাকে আমি স্বর্গ থেকে কথা বলতে শুনেছিলাম, তিনি আবার আমাকে বললেন যে স্বর্গদূত সমুদ্র ও মাটির উপরে দাঁড়িয়ে আছেন, তার কাছে গিয়ে তার হাত থেকে খোলা বইটা নাও। তখন আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে সেই বইটা আমাকে দিতে বললাম। তিনি আমাকে বললেন, এটা নিয়ে খেয়ে ফেলো, তোমার পেটকে এটা তেতো করে তুলবে, কিন্তু মুখে মধুর মতো মিষ্টি লাগবে। তখন স্বর্গদূতের হাত থেকে আমি সেই ছোট বইটা নিয়ে খেয়ে ফেললাম। আমার মুখে তা মধুর মতো মিষ্টি লাগলো, কিন্তু খেয়ে ফেললে পর আমার পেট তেতো হয়ে গেল। তারপর আমাকে এই কথা বলা হলো, তোমাকে আবার অনেক দেশ, জাতি, ভাষা ও রাজার বিষয়ে ভবিষ্যতের কথা বলতে হবে।
এগারো অধ্যায়।
দুজন সাক্ষী। তারপর মাপকাঠির মতো একটা নলের লাঠি আমাকে দেওয়া হল এবং বলা হল, উপাসনা ঘর ও বেদি মাপো, এবং যারা সেখানে উপাসনা করে তাদের সংখ্যা গোনো, কিন্তু উপাসনা ঘরের বাইরে যে উঠান আছে ওটা বাদ দিও, মেপো না, কারণ ওটা অজিহুদীদের দেওয়া হয়েছে। তারা 42 মাস ধরে পবিত্র শহরটা পায়ে মারাবে, কিন্তু আমি আমার দুজন সাক্ষীকে এমন ক্ষমতা দেব যার ফলে তারা চট পরে 1260 দিন ধরে নবী হিসাবে কথা বলবে। সেই দুজন সাক্ষী হলেন পবিত্র শাস্ত্রে লেখা সেই দুটি জলপাই গাছ ও দুটি বাতিদান, যারা পৃথিবীর প্রভুর সামনে অর্থাৎ ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, তবে তাদের মুখ থেকে আগুন বের হয়ে সেই শত্রুদের পুড়িয়ে ফেলবে। যে কেউ তাদের ক্ষতি করতে চাইবে তাকে এইভাবেই মরতে হবে। এই লোকেরা যতদিন নবী হিসাবে কথা বলবেন ততদিন যেন বৃষ্টি না হয়, সেজন্য আকাশ বন্ধ করে দেবার ক্ষমতা তাদের থাকবে। জলকে রক্ত করবার এবং যতবার ইচ্ছা ততবার যে কোনো আঘাত দিয়ে পৃথিবীর ক্ষতি করবার ক্ষমতাও তাদের থাকবে। তাদের সাক্ষ্য দেওয়া শেষ হলে পর সেই অতল গর্ত থেকে একটা জন্তু উঠে এসে তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করে মেরে ফেলবে। তাদের প্রভুকে যে শহরে ক্রুশে দেওয়া হয়েছিল সেই মহা শহরের রাস্তায় তাদের দেহ পড়ে থাকবে। সেই শহরের নাম আসলে সদম ও মিশর নয়, তবুও একই রকম বলে সেই শহরকে সদম ও মিশর বলা হয়। তখন সব দেশ, বংশ, ভাষা ও জাতির মধ্য থেকে লোকেরা 3.5 দিন ধরে ওই মৃত দেহগুলো দেখবে। তারা তাদের দেহগুলো কবর দিতে দেবে না। তারা মারা গেছেন বলে যারা এই পৃথিবীর তারা খুশি হবে এবং আনন্দ করবে। লোকেরা একে অন্যের কাছে উপহার পাঠাবে, কারণ যারা এই পৃথিবীর তারা এই দুজন নবীর দরুন কষ্ট পেয়েছিল। কিন্তু এই 3.5 দিন পরে ঈশ্বরের দেওয়া প্রাণবায়ু তাদের মধ্যে ঢুকল, তাতে তারা পায়ে ভর করে দাঁড়ালেন। তখন যারা তাদের দেখল তারা খুব ভয় পেল। পরে সেই দুজন সাক্ষী স্বর্গ থেকে এই কথা শুনলেন, এখানে উঠে এসো। তখন তারা তাদের শত্রুদের চোখের সামনেই একটা মেঘে করে স্বর্গে উঠে গেলেন। সেই সময় ভীষণ ভূমিকম্প হল এবং সেই শহরের 10 ভাগের 1 ভাগ ভেঙে পড়ে গেল। সেই ভূমিকম্পে 7,000 লোক মারা গেল। তাতে বাকি সকলে ভয় পেয়ে স্বর্গের ঈশ্বরের গৌরব করতে লাগল। এইভাবে দ্বিতীয় বিপদ শেষ হল। দেখো শীঘ্রই তৃতীয় বিপদ আসছে।
সপ্তম তুরি। পরে সপ্তম স্বর্গদূত তার তুরি বাজালেন, তখন স্বর্গে জোরে জোরে বলা হল, জগতের রাজ্য এখন আমাদের প্রভু ও তার মসিহের হয়েছে। তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন। যে 24 জন নেতা ঈশ্বরের সামনে তাদের সিংহাসনের উপর বসেছিলেন তারা উবুর হয়ে ঈশ্বরকে প্রণাম করে বললেন, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তুমি আছো এবং তুমি ছিলে। আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহা ক্ষমতা হাতে নিয়ে রাজত্ব করতে শুরু করেছ। সব জাতি রাগ করল আর তোমার ক্রোধ প্রকাশের সময় হল। মৃতদের বিচার করবার সময় এসেছে আর তোমার দাসদের অর্থাৎ নবীদের ও তোমার লোকদের ও ছোট বড় সবাই যারা তোমাকে ভক্তি করে তাদের পুরস্কার দেবার সময় এসেছে। এছাড়া যারা পৃথিবীর ক্ষতি করেছে তাদের ধ্বংস করবার সময়ও এসেছে। তারপর স্বর্গে উপাসনা ঘরটি খোলা হল এবং সেখানে ঈশ্বরের ব্যবস্থার বাক্সটা দেখা গেল। তখন বিদ্যুৎ চমকাতে ও ভয়ঙ্কর শব্দ হতে আর বাজ পড়তে এবং ভূমিকম্প ও ভীষণ শিলা বৃষ্টি হতে লাগল।
দ্বাদশ অধ্যায়।
সেই স্ত্রীলোক এবং দানব। পরে স্বর্গে একটা মহান চিহ্ন দেখা গেল, একজন স্ত্রীলোক যার পরনে ছিল সূর্য আর পায়ের নিচে ছিল চাঁদ। 12টা তারা দিয়ে গাঁথা একটা মুকুট তার মাথায় ছিল। সে গর্ভবতী ছিল এবং প্রসব বেদনায় চিৎকার করছিল। তারপর স্বর্গে আরেকটা চিহ্ন দেখা গেল, আগুনের মতো লাল একটা বিরাট দানব, তার 7টা মাথা ও 10টা শিং, আর মাথাগুলোতে 7টা মুকুট ছিল। তার লেজ দিয়ে সে আকাশের 3 ভাগের 1 ভাগ তারা টেনে এনে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিল। যে স্ত্রীলোকটির সন্তান হতে যাচ্ছিল দানবটা তার সামনে দাঁড়িয়েছিল, যেন সন্তানের জন্ম হলেই সে খেয়ে ফেলতে পারে। স্ত্রীলোকটির একটি ছেলে হল, সেই ছেলেই শক্ত হাতে সমস্ত জাতিকে শাসন করবেন। সেই সন্তানকে ঈশ্বর ও তার সিংহাসনের কাছে তুলে নেওয়া হল, আর সেই স্ত্রীলোকটি মরুভূমিতে পালিয়ে গেল। ঈশ্বর সেই মরুভূমিতে তার জন্য একটা জায়গা ঠিক করে রেখেছিলেন, যেন 1260 দিন সে সেখানে যত্ন পায়। তারপর স্বর্গে যুদ্ধ হল। মিখায়েল ও তাঁর অধীন স্বর্গদূতেরা সেই দানব ও তার দূতদের সঙ্গে যুদ্ধ করলেন। সেই দানব জয়ী হতে পারল না এবং স্বর্গে তাদের আর থাকতে দেওয়া হল না। তখন সেই বিরাট দানবকে ও তার সঙ্গে তার দূতদের পৃথিবীতে ফেলে দেওয়া হল। এই দানব হল সেই পুরানো সাপ, যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে পৃথিবীর সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়। তারপর আমি স্বর্গ থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলাম, এখন উদ্ধার, শক্তি ও আমাদের ঈশ্বরের রাজ্য আর তার মসিহের ক্ষমতা উপস্থিত হয়েছে, কারণ যে আমাদের ভাইদের দোষ দিত তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ঈশ্বরের সামনে সে দিন রাত তাদের দোষ দেখাত, মেষ শিশুর রক্ত ও নিজেদের সাক্ষ্য দ্বারা তারা তাকে হারিয়ে দিয়েছে। তারা নিজেদের অতিরিক্ত ভালোবাসিনি বলেই তাদের জীবন দিতে তারা রাজি ছিল। সেই জন্য হে স্বর্গ, আনন্দিত হও, তোমরা যারা সেখানে বাস করো আনন্দিত হও, কিন্তু পৃথিবী ও সমুদ্র ধিক তোমাদের, কারণ শয়তান তোমাদের উপর নেমে এসেছে। শয়তান রাগে ফুলে উঠেছে, কারণ সে জানে তার আর সময় নেই। সেই দানব যখন দেখল যে তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে, তখন যে স্ত্রীলোকটির সন্তান হয়েছিল দানবটা তার পিছনে লাগল। তখন সেই স্ত্রীলোকটিকে একটা মস্ত বড় ঈগলের দুটা ডানা দেওয়া হল, যেন সে মরুভূমিতে তার জায়গায় উড়ে যেতে পারে। সেখানে সেই সাপের চোখের আড়ালে 3.5 বছর তার যত্ন নেওয়া হবে। তখন সেই সাপটা সেই স্ত্রীলোকটিকে স্রোতে ভাসিয়ে নিয়ে যাবার জন্য তার মুখ থেকে জল বের করে একটা নদীর সৃষ্টি করে ফেলল। কিন্তু পৃথিবী সেই স্ত্রীলোকটিকে সাহায্য করল। সেই দানব তার মুখ থেকে যে জল বের করল, পৃথিবী তার মুখ খুলে তা খেয়ে ফেলল। তখন সেই দানব সেই স্ত্রীলোকটির উপর ভীষণ রেগে গেল, আর সেই স্ত্রীলোকের বংশের বাকি লোক, অর্থাৎ যারা ঈশ্বরের আদেশ পালন করে ও যিশুর বিষয়ে সাক্ষ্য দেয়, তাদের বিরুদ্ধে সে যুদ্ধ করতে গেল এবং সমুদ্রের ধারে দাঁড়িয়ে রইল।
ত্রয়োদশ অধ্যায়।
সমুদ্র থেকে বের হয়ে আসা জন্তু। এরপরে আমি একটা জন্তুকে সমুদ্রের মধ্য থেকে উঠে আসতে দেখলাম। সেই জন্তুটার 10টা শিং আর 7টা মাথা ছিল। সেই শিংগুলোর উপরে 10টা মুকুট, আর প্রত্যেকটা মাথার উপরে ঈশ্বরকে অপমান করবার জন্য ঈশ্বরেরই একটা নাম লেখা ছিল। সেই জন্তুটা দেখতে ছিল চিতাবাঘের মতো, আর তার পাগলও ছিল ভল্লুকের পায়ের মতো, এবং মুখটা ছিল সিংহের মুখের মতো। সেই দানবটা তার শক্তি, সিংহাসন ও মহাক্ষমতা সেই জন্তুটাকে দিল। জন্তুটার একটা মাথায় এমন একটা আঘাত ছিল যার ফলে সে মরবার মতো হয়েছিল, কিন্তু সেই আঘাতটা ভালো হয়ে গিয়েছিল। তাতে জগতের সব লোক আশ্চর্য হয়ে সেই জন্তুটার পিছনে পিছনে চলল। দানবটা সেই জন্তুটাকে ক্ষমতা দিয়েছিল বলে লোকেরা সেই দানবকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রমাণ করল, আর জন্তুটাকেও সেই একইভাবে প্রণাম করে বলল, এই জন্তুর মতো কে আছে আর কেই বা তার সঙ্গে যুদ্ধ করতে পারে। গর্ব ও ঈশ্বরের অপমান করবার জন্য সেই জন্তুটাকে কথা বলবার শক্তি দেওয়া হল, আর সেই জন্তুটা যেন 42 মাস ধরে তার অধিকার খাটাতে পারে সেজন্য তাকে অনুমতি দেওয়া হল। তখন সেই জন্তুটা ঈশ্বরের বিরুদ্ধে, তার নামের ও তার বাসস্থানের বিরুদ্ধে, এবং স্বর্গে যারা থাকেন তাদের বিরুদ্ধে খুব অপমানের কথা বলতে লাগল। ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জয় করে নেবার ক্ষমতা তাকে দেওয়া হল, এবং প্রত্যেক বংশ, দেশ, ভাষা ও জাতির লোকদের উপরে তাকে অধিকার দেওয়া হল। যারা এই পৃথিবীর, অর্থাৎ যাদের নাম মেষ শিশুর জীবন বইয়ে লেখা নেই, তারা সবাই সেই জন্তুটাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে। এই মেষ শিশুকে জগৎ সৃষ্টির সময় থেকে মেরে ফেলা হয়েছিল। যা শুনবার কান আছে সে পবিত্র শাস্ত্রের এই কথাগুলো শুনুক। যার বন্দী হবার কথা আছে সে বন্দী হবে, যার ছোড়ার আঘাতে খুন হবার কথা আছে সে খুন হবে। এই জন্য ঈশ্বরের লোকদের ধৈর্য ও বিশ্বাসের দরকার।
পৃথিবী থেকে বের হয়ে আসা জন্তু। এরপরে আমি পৃথিবী থেকে আর একটা জন্তুকে উঠে আসতে দেখলাম। ভেড়ার মতো তার দুটা শিং ছিল, কিন্তু সেই দানবের মতো সে কথা বলত। এই জন্তুটা প্রথম জন্তুটার হয়ে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করতে লাগল, আর যারা এই পৃথিবীর তাদের দিয়ে সে সেই প্রথম জন্তু, অর্থাৎ যার ভীষণ আঘাত ভালো হয়ে গিয়েছিল, তাকে ঈশ্বর বলে প্রণাম করাল। সে আশ্চর্য আশ্চর্য কাজ করতে লাগল, এমনকি লোকদের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনল। সেই প্রথম জন্তুর হয়ে যেসব আশ্চর্য কাজ করবার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, সে সেগুলো করে লোকদের ভুল পথে নিয়ে যেতে লাগল। যে প্রথম জন্তুটা ছোড়ার আঘাত পেয়েও বেঁচেছিল, দ্বিতীয় জন্তুটা লোকদের তার একটা মূর্তি তৈরি করতে বলল, আর সেই মূর্তিকে প্রাণ দেবার শক্তিও তাকে দেওয়া হল, যাতে সেই মূর্তিটা কথা বলতে পারে। এবং যারা সেই মূর্তিকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে না, তাদের মেরে ফেলতে পারে। আর সে ছোট বড়, ধনী গরিব, স্বাধীন ও দাস সকলকেই ডান হাতে বা কপালের উপর একটা চিহ্ন গ্রহণ করতে বাধ্য করল, ফলে সেই চিহ্ন ছাড়া কেউ কিছু কিনতে বা বিক্রি করতে পারল না। সেই চিহ্ন হল সেই জন্তুটার নাম বা তার নামের সংখ্যা। এসব বুঝতে বুদ্ধির দরকার। যার বুদ্ধি আছে সে সেই জন্তুটার সংখ্যা গুনে দেখুক, কারণ ওটা একটা মানুষের নামের সংখ্যা, আর সেই সংখ্যা হল 666।
চতুর্দশ অধ্যায়।
মেষ শিশু ও 144,000 লোক। তারপর আমি চেয়ে দেখলাম সেই মেষ শিশু সিয়ন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে আছে 144,000 লোক। তাদের কপালে মেষ শিশু ও তার পিতার নাম লেখা রয়েছে। তারপর আমি স্বর্গ থেকে জোরে বয়ে যাওয়া স্রোতের শব্দের মতো ও জোরে বাজ পড়বার শব্দের মতো একটা শব্দ শুনলাম। যে শব্দ আমি শুনলাম তা ছিল বিনা বাজিয়েদের বিনা শব্দের মতো। সেই সিংহাসন ও সেই চারটি জীবন্ত প্রাণী এবং সেই নেতাদের সামনে তারা একটা নতুন গান করছিল, আর কেউ সেই গান শিখতে পারল না, কেবল সেই 144,000 লোক যাদের পৃথিবীর লোকদের মধ্য থেকে কিনে নেওয়া হয়েছিল তারাই শিখতে পারল। এই সেই লোকেরা যাদের স্ত্রীলোকদের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না, অর্থাৎ যারা বিয়ে করেনি। যেখানে মেষ শিশু যান তারা তার পিছনে পিছনে যায়। ঈশ্বর এবং মেষ শিশুর কাছে প্রথম ফল হিসাবে উৎসর্গ করবার জন্য লোকদের মধ্য থেকে তাদের কিনে নেওয়া হয়েছিল। তারা কখনো মিথ্যা কথা বলেনি, আর তাদের মধ্যে কোনো দোষ নেই।
তিনজন স্বর্গদূত। তারপর আমি আরেকজন স্বর্গদূতকে আকাশের অনেক উঁচুতে উঠতে দেখলাম, পৃথিবীতে বাসকারী লোকদের কাছে, অর্থাৎ প্রত্যেক জাতি, বংশ, ভাষা ও দেশের লোকদের কাছে প্রচার করবার জন্য তার কাছে চিরকালের সুখবর ছিল। তিনি জোরে জোরে এই কথা বলছিলেন, ঈশ্বরকে ভয় করো এবং তাঁর গৌরব করো, কারণ তাঁর বিচারে বসবার সময় এসে গেছে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র ও ঝর্ণা সৃষ্টি করেছেন, তাঁর উপাসনা করো। পরে দ্বিতীয় আরেকজন স্বর্গদূত তাঁর পিছনে পিছনে এসে বললেন, সেই নাম করা বাবিল শহর ধ্বংস হয়ে গেছে, যে শহর তার ব্যভিচারের ভয়ঙ্কর মদ সব জাতিকেই খাইয়েছে, সেই শহরটা ধ্বংস হয়ে গেছে। এরপরে তৃতীয় আরেকজন স্বর্গদূত তাঁদের পিছনে পিছনে এসে জোরে বললেন, কেউ যদি সেই জন্তু এবং তার মূর্তিকে প্রণাম করে এবং তার চিহ্ন কপালে বা হাতে গ্রহণ করে, তবে তাকে ঈশ্বরের ক্রোধের মদ খেতে হবে। এই মদের সঙ্গে জল না মিশিয়ে ঈশ্বরের ক্রোধের পেয়ালায় ঢেলে দেওয়া হয়েছে। পবিত্র স্বর্গদূতদের এবং মেষ শিশুর সামনে আগুন ও গন্ধকের দ্বারা সেই লোককে যন্ত্রণা দেওয়া হবে। যে আগুন এই লোকদের যন্ত্রণা দেবে, সেই আগুনের ধোঁয়া চিরকাল ধরে উঠতে থাকবে। আর যেই জন্তু ও তার মূর্তিকে প্রণাম করবে এবং তার নামের চিহ্ন গ্রহণ করবে, দিনে বা রাতে সে কখনো বিশ্রাম পাবে না। যারা ঈশ্বরের আদেশ পালন করে এবং যিশুর প্রতি বিশ্বস্ত থাকে, ঈশ্বরের সেই লোকদের এসবের মধ্যে ধৈর্যের দরকার। তারপর আমি একজনকে স্বর্গ থেকে বলতে শুনলাম, এই কথা লেখো, এখন থেকে যারা প্রভুর সঙ্গে যুক্ত হয়ে মারা যাবে তারা ধন্য। পবিত্র আত্মা এই কথা বলছেন, হ্যাঁ তারা ধন্য, তাদের পরিশ্রম থেকে তারা বিশ্রাম পাবে, কারণ তাদের কাজের ফল তাদের সঙ্গে থাকবে।
পৃথিবীর ফসল কাটা। পরে আমি তাকিয়ে একটা সাদা মেঘ দেখলাম, আর সেই মেঘের উপরে মনুষ্য পুত্রের মতো কেউ একজন বসেছিলেন। তার মাথার সোনার মুকুট ছিল আর হাতে ছিল ধারালো কাস্তে। তারপর আর একজন স্বর্গদূত উপাসনা ঘর থেকে বের হয়ে আসলেন এবং যিনি সেই মেঘের উপরে বসেছিলেন তাকে জোরে চিৎকার করে বললেন, আপনার কাস্তে লাগান, ফসল কাটুন, কারণ ফসল কাটবার সময় হয়েছে, পৃথিবীর ফসল পুরোপুরি পেকে গেছে। তখন তিনি সেই মেঘের উপরে বসেছিলেন, তিনি পৃথিবীতে তার কাস্তে লাগালেন আর পৃথিবীর ফসল কাটা হল। পরে স্বর্গের উপাসনা ঘর থেকে আর একজন স্বর্গদূত বের হয়ে আসলেন, তার কাছেও একটা ধারালো কাস্তে ছিল। তারপর বেদির কাছ থেকে আর একজন স্বর্গদূত বের হয়ে আসলেন, আগুনের উপরে তার ক্ষমতা ছিল। যে স্বর্গদূতের কাছে ধারালো কাস্তে ছিল তাকে এই স্বর্গদূত জোরে ডেকে বললেন, তোমার ধারালো কাস্তে লাগাও আর পৃথিবীর আঙ্গুর গাছ থেকে আঙ্গুরের থোকাগুলো কেটে জড়ো করো, কারণ আঙ্গুর পেকে গেছে। তখন সেই স্বর্গদূত পৃথিবীতে তার কাস্তে লাগালেন এবং পৃথিবীর আঙ্গুর গাছ থেকে সব আঙ্গুর কেটে জড়ো করলেন। পরে সেগুলো আঙ্গুর মারাই করবার গর্তের মধ্যে ফেলে দিলেন। এই আঙ্গুর মারাই করবার গর্ত হল ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ। শহরের বাইরে আঙ্গুর মারাই করবার গর্তে সেই আঙ্গুরগুলো মারাই করা হলে পর তা থেকে রক্ত বের হয়ে আসল ও ঘোড়াগুলোর লাগাম পর্যন্ত উঠল, তাতে প্রায় 200 মাইল পর্যন্ত সব জায়গা রক্তে ডুবে গেল।
পঞ্চদশ অধ্যায়।
7 জন স্বর্গদূত ও 7টা আঘাত। পরে আমি স্বর্গে আরেকটা মহান ও আশ্চর্য চিহ্ন দেখলাম। দেখলাম 7 জন স্বর্গদূত আর তাদের হাতে শেষ 7টা আঘাত। এগুলোকে শেষ আঘাত বলা হচ্ছে, কারণ এগুলো দিয়ে ঈশ্বরের ক্রোধেরও শেষ হবে। তারপর আমি আগুন মেশানো কাঁচের একটা সমুদ্রের মতো দেখলাম, আর যারা সেই জন্তু ও তার মূর্তি এবং তার নামের সংখ্যার উপরে জয়লাভ করেছে তাদেরও দেখলাম। ঈশ্বরের দেওয়া বিনা হাতে করে তারা সেই কাঁচের সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল। তারা ঈশ্বরের দাস মসির এবং সেই মেষ শিশুর এই গানটি গাইছিল, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, কত মহান ও আশ্চর্য তোমার কাজ, হে সমস্ত জাতির রাজা, কত ন্যায় ও সত্য তোমার পথ। প্রভু, কে না তোমাকে ভয় করবে, কে না তোমার নামের গৌরব করবে, কেবল তুমি তো পবিত্র, সমস্ত জাতি তোমার কাছে আসবে, সবাই তোমার উপাসনা করবে, কারণ তোমার ন্যায় বিচার প্রকাশিত হয়েছে। এরপরে আমি দেখলাম স্বর্গে সেই উপাসনা ঘরটা অর্থাৎ সাক্ষ্য তাম্বুটা খোলা হল। তখন সেই 7 জন স্বর্গদূত 7টা আঘাত নিয়ে উপাসনা ঘর থেকে বের হয়ে আসলেন। তাঁদের পরনে ছিল পরিষ্কার ঝকঝকে কাপড় আর বুকে ছিল সোনার পটি জড়ানো। সেই 4টি জীবন্ত প্রাণীর একজন সেই 7 জন স্বর্গদূতকে 7টা সোনার বাটি দিলেন। ঈশ্বর, যিনি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছেন, সেই বাটিগুলো তাঁর ক্রোধে পূর্ণ ছিল। ঈশ্বরের মহিমা ও শক্তি থেকে যে ধোঁয়া বের হচ্ছিল সেই ধোঁয়ায় উপাসনা ঘরটা পূর্ণ হল। সেই 7 জন স্বর্গদূতের 7টা আঘাত শেষ না হওয়া পর্যন্ত কেউ সেই উপাসনা ঘরে ঢুকতে পারল না।
ষোড়শ অধ্যায়।
ঈশ্বরের ক্রোধে পূর্ণ 7টা বাটি। পরে আমি শুনলাম সেই উপাসনা ঘর থেকে সেই সাতজন স্বর্গদূতকে একজন জোরে জোরে বলছেন, তোমরা গিয়ে ঈশ্বরের ক্রোধে ভরা সাতটা বাটি পৃথিবীর উপর উবুর করো। তখন প্রথম স্বর্গদূত গিয়ে তার বাটিটা পৃথিবীর উপর উবুর করলেন। তার ফলে যাদের উপর সেই জন্তুটার চিহ্ন ছিল এবং যারা তার মূর্তিকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করত, তাদের গায়ে খুব খারাপ ও বিষাক্ত এক রকমের ঘা দেখা দিল। দ্বিতীয় স্বর্গদূত তার বাটিটা সমুদ্রের উপরে উবুর করলেন। তখন সমুদ্রের জল মরা মানুষের রক্তের মতো হল আর সমুদ্রের সব প্রাণী মরে গেল। পরে তৃতীয় স্বর্গদূত নদী আর ঝর্ণার উপরে তার বাটিটা উবুর করলেন, তাতে সেগুলো রক্তের নদী ও ঝর্ণা হয়ে গেল। জলের উপরে যে স্বর্গদূতের ক্ষমতা ছিল, আমি তাকে এই কথা বলতে শুনলাম, হে পবিত্র, তুমি আছো এবং তুমি ছিলে, তুমি ন্যায়বান, কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ। এই লোকেরা ঈশ্বরের লোকদের ও নবীদের খুন করেছে, তাই তুমি তাদের এই রক্ত খেতে দিয়েছ, আর এটাই তাদের পক্ষে উপযুক্ত হয়েছে। আমি বেদী থেকে একজনকে এই কথা বলতে শুনলাম, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তোমার সব বিচার সত্য ও ন্যায় পূর্ণ। চতুর্থ স্বর্গদূত সূর্যের উপরে তার বাটিটা উবুর করলেন, তাতে লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য সূর্যকে ক্ষমতা দেওয়া হল। তখন ভীষণ তাপে লোকের গা পুড়ে গেল, আর এই সমস্ত আঘাতের উপর যার ক্ষমতা আছে তারা সেই ঈশ্বরের নিন্দা করতে লাগলো, কিন্তু তবুও তারা মন ফিরাল না এবং ঈশ্বরের গৌরব করল না। পরে পঞ্চম স্বর্গদূত সেই জন্তুর সিংহাসনের উপর তার বাটিটা উবুর করলেন, তাতে সেই জন্তুটার রাজ্য অন্ধকার হয়ে গেল। যন্ত্রণায় লোকে তাদের জিভ কামড়াতে লাগলো এবং তাদের এই যন্ত্রণা আর ঘায়ের জন্য তারা স্বর্গের ঈশ্বরের নিন্দা করতে লাগলো, কিন্তু তবুও তারা তাদের মন্দ কাজ থেকে মন ফিরাল না। তারপর ষষ্ঠ স্বর্গদূত মহানদী ইউফ্রেটিসের উপরে তার বাটিটা উবুর করলেন, তাতে পূর্ব দেশের রাজাদের যাবার পথ তৈরি হবার জন্য সেই নদীর জল শুকিয়ে গেল। তখন আমি ব্যাঙের মতো তিনটা মন্দ আত্মা দেখতে পেলাম, সেগুলো সেই দানব, সেই জন্তু এবং সেই ভণ্ড নবীর মুখ থেকে বের হয়ে আসছিল। সেই মন্দ আত্মাগুলো আশ্চর্য আশ্চর্য কাজ করছিল, সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহান দিনে যুদ্ধ করবার জন্য তারা সারা জগতের রাজাদের একসঙ্গে জড় করল। যিশু বলছেন, দেখো আমি চোরের মতো আসব, ধন্য সেই লোক যে জেগে থাকে এবং নিজের পোশাক পরে থাকে, যেন তাকে উলাঙ্গ হয়ে ঘুরতে না হয় আর লোকে তার লজ্জা দেখতে না পায়। ইব্রীয় ভাষায় যে জায়গার নাম হরমাগিদন, মন্দ আত্মারা সেই রাজাদের সেখানে জড়ো করল। পরে সপ্তম দূত তার বাটিটা বাতাসে উবুর করলেন, তখন উপাসনা ঘরের সিংহাসন থেকে জোরে এই কথাগুলো বলা হল, যা হবার তা হয়ে গেছে। তখন বিদ্যুৎ চমকাতে লাগল, ভয়ঙ্কর শব্দ হতে ও বাজ পড়তে লাগল এবং এমন ভীষণ ভূমিকম্প হল যা পৃথিবীতে মানুষ সৃষ্টির পর থেকে আর কখনো দেখা যায়নি। সেই ভূমিকম্প খুবই সাংঘাতিক ছিল। সেই নামকরা শহরটা তিন ভাগে ভাগ হয়ে গেল এবং বিভিন্ন জাতির শহরগুলো ভেঙে পড়ে গেল। পরে সেই নামকরা বাবিলের কথা ঈশ্বরের মনে পড়ল আর তিনি তার ক্রোধের ভয়ঙ্কর মদে পেয়ালা পূর্ণ করে বাবিলকে খেতে দিলেন। তখন প্রত্যেকটা দ্বীপ পালিয়ে গেল এবং পাহাড়গুলো আর দেখা গেল না। আকাশ থেকে বড় বড় পাথরের মতো শিল মানুষের উপর পড়তে লাগলো আর প্রত্যেকটার ওজন ছিল এক মনেরও বেশি। এতে লোকে শিলের আঘাতের জন্য ঈশ্বরের নিন্দা করতে লাগলো, কারণ সেই শিলের আঘাত ছিল ভয়ঙ্কর।
সপ্তদশ অধ্যায়।
জন্তুর উপরে বসা স্ত্রীলোকটি, যে সাতজন স্বর্গদূতের হাতে সাতটা বাটি ছিল তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, অনেক জলের উপরে যে মহাবেশ্যা বসে আছে, এসো আমি তার শাস্তি তোমাকে দেখাই। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছিল, আর যারাই পৃথিবীর তারা তার ব্যভিচারের মদে মাতাল হয়েছিল। তারপর সেই স্বর্গদূত আমাকে মরুভূমিতে নিয়ে গেলেন। তখন আমি পবিত্র আত্মার বসে ছিলাম। সেখানে আমি একজন স্ত্রীলোককে একটা লাল রঙের জন্তুর উপরে বসে থাকতে দেখলাম। ঈশ্বরকে অপমান করবার জন্য ঈশ্বরেরই অনেকগুলো নাম সেই জন্তুটার উপরে লেখা ছিল, তার সাতটা মাথা আর দশটা শিং। সেই স্ত্রীলোকটা বেগুনি ও লাল রঙের পোশাক পরেছিল এবং তার গায়ে সোনা, দামি দামি পাথর ও মুক্তার গহনা ছিল। জঘন্য জিনিসে ও তার ব্যভিচারের ময়লায় ভরা একটা সোনার বাটি তার হাতে ছিল। তার কপালে এমন নাম লেখা ছিল যার একটা গোপন অর্থ আছে, সেই নামটা হল বেশ্যাদের, এবং পৃথিবীর সব জঘন্য জিনিসের মা নামকরা বাবিল। আমি দেখলাম সেই স্ত্রীলোকটা ঈশ্বরের লোকদের রক্ত এবং যারা যিশুর বিষয়ে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত খেয়ে মাতাল হয়ে আছে। আমি তাকে দেখে খুব আশ্চর্য হলাম। তখন সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? স্ত্রীলোকটার এবং যে জন্তুটা তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই জন্তুটার গোপন অর্থ তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এ সেই জন্তু যার সাতটা মাথা আর দশটা শিং ছিল। যে জন্তুটাকে তুমি দেখেছিলে সে আগে ছিল কিন্তু এখন নেই, পরে সে সেই অতল গর্ত থেকে উঠে এসে ধ্বংস হয়ে যাবে। তখন যারা এই পৃথিবীর অর্থাৎ জগৎ সৃষ্টির সময় থেকে যাদের নাম জীবন বইতে লেখা নেই তারা সেই জন্তুটাকে দেখে আশ্চর্য হয়ে যাবে, কারণ জন্তুটা আগে ছিল এখন নেই অথচ আবার দেখা দেবে। এখন যা বলা হবে তা বুঝবার জন্য বুদ্ধির দরকার। সেই সাতটা মাথা হল সাতটা পাহাড় যার উপর স্ত্রীলোকটা বসে আছে। সেই সাতটা মাথা আবার সাতজন রাজাও বটে। সেই রাজাদের মধ্যে পাঁচজন আগেই শেষ হয়ে গেছে, একজন এখনো আছে আর অন্যজন এখনো আসেনি। সেই রাজা আসবার পর তাকে কিছুকাল থাকতেই হবে। যে জন্তুটা আগে ছিল কিন্তু এখন নেই সে ওই সাতজনের মধ্যে একজন হলেও সে অষ্টম রাজা, সে ধ্বংস হবে। যে দশটা সিং তুমি দেখেছ ওগুলো হল দশজন রাজা, তারা এখনো রাজত্ব করতে আরম্ভ করেনি কিন্তু তারা সেই জন্তুর সঙ্গে এক ঘন্টার জন্য রাজা হিসাবে রাজত্ব করবার ক্ষমতা পাবে। এই রাজাদের উদ্দেশ্য একই আর তারা সবাই তাদের ক্ষমতা ও অধিকার সেই জন্তুটাকে দেবে। এরা মেষ শিশুর বিরুদ্ধে যুদ্ধ করবে আর মেষ শিশু তাদের হারিয়ে দেবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা, যাদের ডাকা হয়েছে আর বেছে নেওয়া হয়েছে এবং যারা বিশ্বস্ত তারাই তার সঙ্গে থাকবে। তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, তুমি যে জল দেখেছ যার উপর সেই বেশ্যা বসে আছে তা হল অনেক দেশ, অনেক লোক, অনেক জাতি ও অনেক ভাষা। তুমি যে দশটা শিং দেখেছ সেগুলো আর সেই জন্তুটা সেই বেশ্যাকে ঘৃণা করবে, তারা তাকে ধ্বংস ও উলঙ্গ করবে এবং তার মাংস খাবে, তারপর তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। এর কারণ হল ঈশ্বর তাদের অন্তরে এমন ইচ্ছা দিয়েছেন যাতে তার উদ্দেশ্য পূর্ণ হয়, তার ফলে তারা এক মন হয়ে সেই জন্তুটার কাছে তাদের সমস্ত ক্ষমতা দান করবে, যাতে ঈশ্বরের বাক্য পূর্ণ না হওয়া পর্যন্ত সে রাজত্ব করতে পারে। যে স্ত্রীলোকটাকে তুমি দেখেছিলে সে হল সেই নামকরা শহর যার অধীনে জগতের সমস্ত রাজারা আছে।
অষ্টাদশ অধ্যায়।
বাবিল শহরের ধ্বংস। এরপরে আমি আর একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তার মহাক্ষমতা ছিল এবং পৃথিবী তার মহিমায় উজ্জ্বল হয়ে গেল। তিনি জোরে চিৎকার করে বললেন, ধ্বংস হয়েছে, সেই নাম করা বাবিল ধ্বংস হয়েছে। ওটা এখন মন্দ আত্মাদের থাকবার জায়গা হয়েছে, আর প্রত্যেকটি মন্দ আত্মার আড্ডাখানা আর অসুচি ও জঘন্য পাখির বাসা হয়েছে, কারণ সে তার ব্যভিচারের ভয়ঙ্কর মদ সব জাতিকেই খেতে দিয়েছে। পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে, আর পৃথিবীর ব্যবসায়ীরা তার লাগাম ছাড়া কামনার দ্বারা ধনী হয়েছে। তারপর আমি স্বর্গ থেকে আর একজনকে বলতে শুনলাম, আমার লোকেরা তোমরা বাবিল থেকে বের হয়ে এসো, যেন তার পাপের ভাগী তোমরা না হও, আর যেসব আঘাত তার উপরে পড়বে তার কোনোটাই যেন তোমাদের ভোগ করতে না হয়। তার পাপ আকাশ পর্যন্ত উঁচু হয়েছে আর তার মন্দ কাজের কথা ঈশ্বর মনে করেছেন। সে অন্যদের সঙ্গে যেমন ব্যবহার করেছে তার সঙ্গেও তেমনি ব্যবহার করো, তার কাজের দুই গুণ ফল তাকে দাও। যে পেয়ালার মধ্যে সে অন্যদের জন্য মন্দ মিশাত তাতে তার দুইগুণ মন্দ মিশিয়ে তাকে খেতে দাও। সে নিজেকে যত বেশি গৌরব দান করেছে তত বেশি উচ্ছৃঙ্খলভাবে বাস করেছে, ঠিক ততটা যন্ত্রণা ও দুঃখ তাকে দাও। কারণ তার অন্তরে সে বলে, আমি তো রানী হয়ে বসে আছি, আমি বিধবা নই, কোনো মতেই আমি দুঃখ বোধ করব না। তাই একদিনেই সব আঘাত তার উপরে পড়বে, সেগুলো হল মৃত্যু, দুঃখ আর দুর্ভিক্ষ। আগুন দিয়ে তাকে পুড়িয়ে ফেলা হবে, কারণ যিনি তার বিচার করবেন সেই প্রভু ঈশ্বর শক্তিমান। পৃথিবীর যেসব রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে এবং উচ্ছৃঙ্খলভাবে তার সঙ্গে বাস করেছে, তারা তাকে পুরোবার সময় ধোয়া দেখে কাঁদবে এবং তার জন্য দুঃখ করবে। তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থেকে বলবে, হায় বাবিল, হায় সেই নাম করা শহর, ক্ষমতায় পূর্ণ সেই শহর, এত অল্প সময়ের মধ্যেই তোমার শাস্তি এসে গেছে। পৃথিবীর ব্যবসায়ীরাও তার জন্য কাঁদবে আর দুঃখ করবে, কারণ তাদের জিনিসপত্র আর কেউ কিনবে না। তাদের সেই সব জিনিসপত্রের মধ্যে আছে সোনা রূপা, দামি পাথর ও মুক্তা, সুন্দর কাপড়, বেগুনি রঙের কাপড়, রেশমি ও লাল কাপড়, অনেক রকম সুগন্ধি কাঠ ও হাতের দাঁতের তৈরি নানা জিনিস, খুব দামি কাঠ দিয়ে তৈরি এবং পিতল, লোহা ও মার্বেল পাথর দিয়ে তৈরি নানা জিনিস, দারচিনি, এলাচ, ধূপ, আতর ও গন্ধরস, মদ, জলপাইয়ের তেল, ময়দা আর গম, গরু ও ভেড়া, ঘোড়া ও গাড়ি আর মানুষের দেহ ও আত্মা। তখন এই ব্যবসায়ীরা বলবে, যে ফল তুমি লাভ করতে চেয়েছিলে তা তোমার কাছ থেকে দূরে সরে গেছে, তোমার সব ধন ও জাঁকজমক ধ্বংস হয়ে গেছে, লোকে আর কখনো সে সব পাবে না। আর যারা এই সব জিনিসের ব্যবসা করে বড় লোক হয়েছিল সেই ব্যবসায়ীরা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে থাকবে। তারা কেঁদে কেঁদে দূর থেকে বলবে, হায় হায়, সুন্দর কাপড় আর বেগুনি ও লাল কাপড় পরা এবং সোনা, দামি পাথর ও মুক্তা দিয়ে সাজগোজ করা সেই নাম করা শহর, এত অল্প সময়ের মধ্যেই তোমার এমন মহা ধন সম্পদ সব নষ্ট হয়ে গেছে। জাহাজের প্রধান কর্মচারীরা, জলপথের যাত্রীরা, নাবিকেরা এবং সমুদ্র থেকে যারা তাদের খাওয়া পড়া জোগাড় করে, তারা সবাই দূরে দাঁড়িয়ে থাকল। তাকে পুরাবার সময় ধোয়া দেখে তারা চিৎকার করে বলল, আর কোন শহর এই নাম করা শহরের মতো? তারা তাদের মাথায় ধুলা দিয়ে চিৎকার করতে থাকবে এবং কেঁদে কেঁদে দুঃখ করে বলবে, হায় সেই নাম করা শহর, হায় সমুদ্রে যাদের জাহাজ আছে তারা তার ধনের দ্বারাই বড়লোক হয়েছিল, আর দেখো এক মুহূর্তেই সেই ধ্বংস হয়ে গেল। তখন সেই স্বর্গদূত বললেন, হে স্বর্গ, ওই শহরের ধ্বংসের জন্য আনন্দিত হও, ঈশ্বরের লোকেরা, প্রেরিতেরা আর নবীরা আনন্দিত হও, তোমাদের বিরুদ্ধে সে যা করেছিল তার জন্য ঈশ্বর তার বিচার করেছেন। পরে একজন শক্তিশালী স্বর্গদূত বড় যাতার মতো একটা পাথর নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন, এমনি করেই সেই নাম করা বাবিল শহরটাকে ফেলে দেওয়া হবে, তাকে আর কখনো পাওয়া যাবে না। যারা বীণা বাজায়, গান গায় এবং বাঁশি বা তুরি বাজায়, তাদের শব্দ আর কখনো তোমার মধ্যে শোনা যাবে না, আর কখনো তোমার মধ্যে কোন রকম মিস্ত্রি পাওয়া যাবে না, কোন যাতার শব্দ আর কখনো তোমার মধ্যে শোনা যাবে না, বাতির আলো আর কখনো তোমার মধ্যে জ্বলবে না, বরকনের গলার আওয়াজও আর তোমার মধ্যে কখনো শোনা যাবে না। তোমার ব্যবসায়ীরা পৃথিবীতে বিখ্যাত ছিল আর সব জাতি তোমার জাদুর ছলনায় ভুলত। নবীদের, ঈশ্বরের লোকদের আর যেসব লোকদের এই পৃথিবীতে মেরে ফেলা হয়েছে তাদের রক্ত এই বাবিলেই পাওয়া গেছে।
ঊনবিংশ অধ্যায়।
ঈশ্বরের প্রশংসা। এরপরে আমি স্বর্গে অনেক লোকের ভিড়ের শব্দ শুনলাম। তারা বলছিলেন, হাল্লেলুয়া, উদ্ধার, গৌরব এবং ক্ষমতা সবই আমাদের ঈশ্বরের, কারণ তার বিচার সত্য ও ন্যায্য। যে তার ব্যভিচার দিয়ে সারা পৃথিবীকে অশুচি করেছিল সেই মহাবিশ্বকে ঈশ্বর শাস্তি দিয়েছেন এবং তার দাসদের রক্তের প্রতিশোধ তিনি তার উপর নিয়েছেন। তারা দ্বিতীয়বার বললেন, হাল্লেলুয়া, তার মধ্য থেকে চিরকাল ধরে ধোঁয়া উঠতে থাকবে। ঈশ্বর যিনি সিংহাসনে বসে আছেন তাকে সেই ২৪ জন নেতা ও সেই ৪টি জীবন্ত প্রাণী উবুর হয়ে প্রণাম করে বললেন, আমেন, হাল্লেলুয়া। তখন সিংহাসন থেকে একজন বললেন, ঈশ্বরের দাসেরা এবং তোমরা যারা ঈশ্বরকে ভক্তি করো, তোমরা ছোট বড় সবাই আমাদের ঈশ্বরের গৌরব করো। তারপর আমি অনেক লোকের ভিড়ের শব্দ, জোরে বয়ে যাওয়া স্রোতের শব্দ ও জোরে বাঁচ পড়বার শব্দের মতো করে বলা এই কথা শুনলাম, হাল্লেলুয়া, আমাদের সর্বশক্তিমান প্রভু ঈশ্বর রাজত্ব করতে শুরু করেছেন। এসো আমরা মনের খুশিতে খুব আনন্দ করি আর তাঁর গৌরব করি, কারণ মেষ শিশুর বিয়ের সময় হয়েছে এবং তাঁর কোণে নিজেকে প্রস্তুত করেছেন। উজ্জ্বল, পরিষ্কার ও সুন্দর কাপড় তাকে পরতে দেওয়া হয়েছে। সেই সুন্দর কাপড় হল ঈশ্বরের লোকদের সৎ কাজ। তারপর সেই স্বর্গদূত আমাকে বললেন, এই কথা লেখো, মেষ শিশুর বিয়ের ভোজে যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারা ধন্য। তিনি একথাও বললেন, এগুলো ঈশ্বরেরই কথা এবং তা সত্য। তখন আমি সেই স্বর্গদূতের পায়ের কাছে উবুড় হয়ে তাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করতে গেলাম। কিন্তু তিনি আমাকে বললেন, এ কি করছো? আমি তোমার সহদাস, তোমার বিশ্বাসী ভাইয়েরা যারা বিশ্বস্তভাবে যিশুর সম্বন্ধে সাক্ষ্য দিয়ে থাকে আমি তাদেরই একজন। ঈশ্বরকে প্রণাম করো। নবীরা পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য বলেন আর সেই একই পবিত্র আত্মার মধ্য দিয়ে যিশুর সম্বন্ধে সাক্ষ্য দেওয়া হয়।
রাজাদের রাজা, প্রভুদের প্রভু। পরে আমি দেখলাম স্বর্গ খোলাই আছে আর সেখানে একটা সাদা ঘোড়া রয়েছে। যিনি সেই ঘোড়ার উপরে বসেছিলেন তার নাম হল বিশ্বস্ত ও সত্য। তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন। জ্বলন্ত আগুনের মতো করে চোখ আর তার মাথায় অনেক মুকুট। তার গায়ে এমন একটা নাম লেখা ছিল যে নাম তিনি নিজে ছাড়া আর কেউ জানে না। তার পরনে ছিল রক্তের ডুবানো কাপড় আর তার নাম হল ঈশ্বরের বাক্য। স্বর্গের সৈন্যদল সাদা পরিষ্কার কাপড় পরে সাদা ঘোড়ায় চড়ে তার পিছনে পিছনে যাচ্ছিল। তিনি যেন সমস্ত জাতিকে আঘাত করতে পারেন সেজন্য তার মুখ থেকে একটা ধারালো ছোরা বের হয়ে আসছিল। তিনি শক্ত হাতে সব জাতিকে শাসন করবেন এবং আঙ্গুর মারাই করবার গর্তে তিনি আঙ্গুর পায়ে মারাবেন। সেই আঙ্গুর মারাই করবার গর্ত হল সর্বশক্তিমান ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ। তার পোশাকে ও উরুতে এই নাম লেখা আছে, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। পরে আমি একজন স্বর্গদূতকে সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যেসব পাখি আকাশে উড়ছিল তিনি তাদের সবাইকে জোরে চিৎকার করে বললেন, এসো ঈশ্বরের মহাভোজ খাবার জন্য একসঙ্গে জড়ো হও, যেন তোমরা রাজা, সেনাপতি, শক্তিশালী লোক, ঘোড়া ও সেই ঘোড়ায় চড়া লোকদের, স্বাধীন ও দাসদের এবং ছোট বড় সব মানুষের মাংস খেতে পারো। তারপর আমি দেখলাম যিনি সেই ঘোড়ার উপর বসেছিলেন তার ও তার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সেই জন্তুটা আর পৃথিবীর রাজারা তাদের সৈন্য সামন্ত নিয়ে একসঙ্গে জড়ো হয়েছে। সেই জন্তুটাকে ধরা হল এবং যে ভণ্ড নবী তার হয়ে আশ্চর্য কাজ করত তাকেও ধরা হল। যারা সেই জন্তুর চিহ্ন গ্রহণ করেছিল এবং তার মূর্তিকে প্রণাম করত সেই ভণ্ড নবী সেই সব আশ্চর্য কাজ দিয়ে তাদের ভুলিয়ে রেখেছিল। গন্ধক জ্বালা আগুনের হ্রদে জ্যান্ত অবস্থায় এই দুজনকে ফেলে দেওয়া হল। যিনি সেই সাদা ঘোড়ার উপরে বসেছিলেন তার মুখ থেকে যে ছোড়া বের হয়ে এসেছিল তা দিয়ে তাদের অন্য সব সঙ্গীদের মেরে ফেলা হল। তার ফলে পাখিরা পেট ভরে তাদের মাংস খেল।
বিংশতি অধ্যায়।
1000 বছর। এরপরে আমি একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তার হাতে ছিল সেই অতল গর্তের চাবি আর একটা মস্ত শিকল। তিনি সেই দানব অর্থাৎ সেই পুরানো সাপ যাকে দিয়াবল ও শয়তান বলা হয়, তাকে ধরে 1000 বছরের জন্য বাঁধলেন এবং সেই অতল গর্তে ফেলে দিলেন। পরে তাতে তালা দিয়ে তার উপর সিলমোহর করলেন, যেন এই 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত আর কোন লোককে সে ভুল পথে নিয়ে যেতে না পারে। তারপরে কিছুদিনের জন্য তাকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে। তারপর আমি কতগুলো সিংহাসন দেখলাম আর যারা সেগুলোর উপরে বসেছিলেন তাদের হাতে বিচার করবার ক্ষমতা দেওয়া হয়েছিল। ঈশ্বরের বাক্য ও যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য যাদের মাথা কেটে ফেলা হয়েছিল আমি তাদের আত্মাগুলোকে দেখতে পেলাম। তারা সেই জন্তুটাকে বা তার মূর্তিকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করেনি এবং কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করেনি, তারা জীবিত হয়ে উঠল এবং 1000 বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। এটা হল প্রথমবার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা, এবং এইবারে যারা জীবিত হল তারা ধন্য ও পবিত্র। প্রথমবারে যারা জীবিত হয়ে উঠেছিল সেই লোকদের উপর দ্বিতীয় মৃত্যুর কোন শক্তি নেই, বরং তারা ঈশ্বর এবং খ্রিস্টের পুরোহিত হবে এবং সেই 1000 বছর খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবে। কিন্তু সেই 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত বাকি মৃত লোকেরা জীবিত হল না।
শয়তানের ভাগ্যে যা আছে সেই 1000 বছর শেষ হয়ে গেলে পর শয়তানকে তার জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে। সে তখন গিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সব জাতিকে অর্থাৎ গোগ আর মাগককে ভুল পথে নিয়ে যাবে এবং যুদ্ধের জন্য তাদের একসঙ্গে জড়ো করবে। এদের সংখ্যা হবে সমুদ্রের বালির মতো অসংখ্য। তখন আমি দেখলাম তারা এগিয়ে গিয়ে ঈশ্বরের লোকদের থাকবার এলাকা এবং তার সেই প্রিয় শহরটা ঘেরাও করল, কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের পুড়িয়ে ফেলল। যে তাদের ভুল পথে নিয়ে গিয়েছিল সেই শয়তানকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হল। সেই জন্তু আর ভণ্ডনবীকে আগেই সেখানে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে তারা চিরকাল ধরে দিন রাত যন্ত্রণা ভোগ করবে।
শেষ বিচার। তারপর আমি একটা বড় সাদা সিংহাসন এবং তার উপরে একজনকে বসে থাকতে দেখলাম। তার সামনে থেকে পৃথিবী ও আকাশ পালিয়ে গেল, তাদের জায়গা আর কোথাও রইল না। তারপর আমি দেখলাম ছোট বড় সব মৃত লোকেরা সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। এরপর কতগুলো বই খোলা হল, তারপরে আর একটা বই খোলা হল, ওটা ছিল জীবন বই। এই মৃত লোকদের কাজ সম্বন্ধে সেই বইগুলোতে যেমন লেখা হয়েছিল সেই অনুসারেই তাদের বিচার হল। যেসব মৃতেরা সমুদ্রের মধ্যে ছিল সমুদ্র সেগুলো তুলে দিল। এছাড়া মৃত্যু ও মৃতস্থানের মধ্যে যেসব মৃতেরা ছিল মৃত্যু ও মৃতস্থান তাদেরও ফিরিয়ে দিল। প্রত্যেককে তার কাজ অনুসারে বিচার করা হল। পরে মৃত্যু ও মৃত্যুস্থানকে আগুনের হ্রদে ফেলে দেওয়া হল। এই আগুনের হ্রদ হল দ্বিতীয় মৃত্যু। যাদের নাম সেই জীবন বইতে পাওয়া গেল না তাদেরও আগুনের হ্রদে ফেলে দেওয়া হল।
একবিংশ অধ্যায়।
নতুন জেরুসালেম। তারপর আমি একটা নতুন আকাশ ও একটা নতুন পৃথিবী দেখলাম। প্রথম আকাশ ও প্রথম পৃথিবী শেষ হয়ে গিয়েছিল এবং সমুদ্র আর ছিল না। পরে আমি সেই পবিত্র শহরকে অর্থাৎ নতুন জেরুসালেমকে স্বর্গের মধ্য থেকে এবং পৃথিবীর কাছ থেকে নেমে আসতে দেখলাম। কনেকে যেমন তার বরের জন্য সাজানো হয়, এই শহরকেও ঠিক সেইভাবে সাজানো হয়েছিল। তারপর আমি একজনকে সেই সিংহাসন থেকে জোরে এই কথা বলতে শুনলাম, এখন মানুষের মধ্যে ঈশ্বরের থাকবার জায়গা হয়েছে, তিনি মানুষের সঙ্গেই থাকবেন এবং তারা তারই লোক হবে। তিনি নিজেই মানুষের সঙ্গে থাকবেন এবং তাদের ঈশ্বর হবেন। তিনি তাদের চোখের জল মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ কান্না ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সবকিছু শেষ হয়ে গেছে। যিনি সেই সিংহাসনে বসেছিলেন তিনি বললেন, দেখো আমি সবকিছুই নতুন করে তৈরি করছি। পরে তিনি আবার বললেন, এই কথা লেখো, কারণ এই কথাগুলো বিশ্বাসযোগ্য ও সত্য। তিনি আমাকে আরো বললেন, শেষ হয়েছে, আমি আলফা এবং ওমেগা, আরম্ভ ও শেষ। যার পিপাসা পেয়েছে তাকে আমি জীবন জলের ঝর্ণা থেকে বিনামূল্যে জল খেতে দেব। যে জয়ী হবে সে এই সবের অধিকারী হবে। আমি তার ঈশ্বর হব এবং সে আমার পুত্র হবে। কিন্তু ভীতু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, প্রতিমা পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের জায়গা হবে জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে। এটাই হল দ্বিতীয় মৃত্যু। যে 7 জন স্বর্গদূতের হাতে শেষ 7টা আঘাত ভরা 7টা বাটি ছিল তাদের মধ্যে একজন আমার কাছে এসে বললেন, এসো আমি তোমাকে কোণে অর্থাৎ মেষ শিশুর স্ত্রীকে দেখাই। পরে সেই স্বর্গদূত আমাকে একটা বড় ও উঁচু পাহাড়ে বয়ে নিয়ে গেলেন। তখন আমি পবিত্র আত্মার বসেছিলাম। ঈশ্বরের মহিমাতে উজ্জ্বল যে পবিত্র শহর জেরুসালেম স্বর্গের মধ্য থেকে এবং ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল, তিনি আমাকে তা দেখালেন। সেই শহরের উজ্জ্বলতা খুব দামি পাথরের উজ্জ্বলতার মতো, স্ফটিকের মতো পরিষ্কার, সূর্যকান্ত মণির মতো। সেই শহরের একটা বড় উঁচু দেয়াল ছিল ও তাতে ১২টা ফটক ছিল, আর সেই ফটকগুলোতে ১২ জন স্বর্গদূত ছিলেন। ইসরায়েল জাতির ১২ বংশের নাম ওই ফটকগুলোর উপরে লেখা ছিল। ফটকগুলোর মধ্যে ৩টা ছিল পূর্ব দিকে, ৩টা উত্তর দিকে, ৩টা দক্ষিণ দিকে এবং ৩টা পশ্চিম দিকে ছিল। সেই শহরের দেয়ালের ১২টা ভিত্তি ছিল এবং সেগুলোর উপর মেষ শিশুর ১২ জন প্রেরিতের ১২টা নাম লেখা ছিল। যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার হাতে একটা সোনার মাপকাঠি ছিল, যেন তিনি সেই শহরটা, তার ফটকগুলো ও তার দেয়ালটা মাপতে পারেন। শহরটা চৌকো, লম্বা ও চওড়ায় সমান। পরে তিনি সেই মাপকাঠি দিয়ে শহরটা মাপলে পর দেখা গেল সব দিকেই ১৫০০ মাইল। পরে তিনি দেয়ালটা মাপলে পর সেটার উচ্চতা ১৪৪ হাত হল। মানুষ যেভাবে মাপে সেই স্বর্গদূত সেইভাবেই মেপেছিলেন। সূর্যকান্ত মণি দিয়ে দেয়ালটা তৈরি ছিল আর শহরটা ছিল পরিষ্কার কাচের মতো খাঁটি সোনা দিয়ে তৈরি। সেই শহরের দেয়ালের ভিত্তিগুলোতে সব রকম দামি পাথর বসানো ছিল। প্রথম ভিত্তিটা সূর্যকান্ত মণির, দ্বিতীয়টা নীলকান্ত মণির, তৃতীয়টা তাম্রমণির, চতুর্থ মর্কত মণির, পঞ্চম বৈদুর্যমণির, ষষ্ঠ শাদ্য মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম ফিরোজামণির, নবম পোখরাজের, দশম গমেদের, একাদশ শম্বুল মণির এবং দ্বাদশ পিঙ্গল মণির। ১২টা ফটক ছিল ১২টা মুক্তা। প্রত্যেক ফটক এক একটা মুক্তা দিয়ে তৈরি ছিল। শহরের রাস্তাটা পরিষ্কার কাচের মতো খাঁটি সোনায় তৈরি ছিল। আমি সেই শহরে কোনো উপাসনা ঘর দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষ শিশুই ছিলেন সেই শহরের উপাসনা ঘর। সেই শহরে আলো দেবার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই, কারণ ঈশ্বরের মহিমাই সেখানে আলো দেয় এবং মেষ শিশুই সেখানকার বাতি, আর সব জাতি সেই আলোতে চলাফেরা করবে। পৃথিবীর রাজারা তাদের জাঁকজমক নিয়ে সেই শহরে আসবেন। দিনের বেলা শহরের ফটকগুলো কখনো বন্ধ থাকবে না, আর সেখানে রাতও হবে না। সমস্ত জাতির গৌরব ও সম্মান সেখানে আনা হবে। অশুচি কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা কথা বলে এমন কোন লোক সেখানে কখনো ঢুকতে পারবে না। যাদের নাম মেষ শিশুর জীবন বইতে লেখা আছে তারাই কেবল সেখানে ঢুকতে পারবে।
দ্বাবিংশ অধ্যায়।
জীবন নদী। তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন জলের নদী দেখালেন, সেটা স্ফটিকের মতো পরিষ্কার ছিল এবং ঈশ্বরের ও মেষ শিশুর সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর দুধারেই জীবন গাছ ছিল, তাতে ১২ রকমের ফল ধরে, প্রত্যেক মাসেই তাতে ফল ধরে এবং তার পাতায় সমস্ত জাতির লোক সুস্থ হয়। অভিশাপ আর থাকবে না। ঈশ্বরের ও মেষ শিশুর সিংহাসন সেই শহরে থাকবে এবং তার দাসেরা তার সেবা করবে। তারা তার মুখ দেখতে পাবে এবং তার নাম তাদের কপালে লেখা থাকবে। রাত আর থাকবে না এবং তাদের আর বাতির আলো বা সূর্যের আলোর দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর নিজেই তাদের আলো হবেন। তারা চিরকাল ধরে রাজত্ব করবে।
শীঘ্রই যীশু আসছেন। পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, এই সব কথা বিশ্বাসযোগ্য ও সত্য। প্রভু ঈশ্বর যিনি নবীদের মধ্য দিয়ে কথা বলেছিলেন তিনি তার দূতকে পাঠিয়ে দিয়েছেন যেন কিছুকালের মধ্যে যা অবশ্যই ঘটতে যাচ্ছে তা সেই স্বর্গদূত তার দাসদের দেখাতে পারেন। যীশু বলছেন, দেখো আমি শীঘ্রই আসছি, এই বইয়ের মধ্যে ভবিষ্যতের কথা যা লেখা আছে তা যে পালন করে সে ধন্য। আমি যোহন এই সব শুনেছি ও দেখেছি। সব শুনবার ও দেখবার পরে যে স্বর্গদূত আমাকে এসব দেখালেন আমি তাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবার জন্য তার পায়ের উপর উবুর হলাম। কিন্তু তিনি আমাকে বললেন, থামো, আমি তোমার ও তোমার বিশ্বাসী ভাইদের অর্থাৎ নবীদের এবং যারা এই বইয়ের সব কথা পালন করে তাদের সহদাস, ঈশ্বরকেই প্রণাম করো। তারপর তিনি আমাকে বললেন, এই বইয়ে যে সব ভবিষ্যতের কথা লেখা আছে তা তুমি গোপন রেখো না, কারণ সময় কাছে এসে গেছে। যে অন্যায়কারী সে এর পরেও অন্যায় করুক, যে জঘন্য সে এর পরেও জঘন্য থাকুক, সৎ লোক এর পরেও সৎ কাজ করতে থাকুক এবং যে লোক পবিত্র সে এর পরেও পবিত্র থাকুক। যীশু বলছেন, দেখো আমি শীঘ্রই আসছি এবং প্রত্যেককে তার কাজ অনুসারে দেবার পুরস্কার আমার সঙ্গেই আছে। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আরম্ভ ও শেষ। ধন্য তারা যারা তাদের পোশাক ধুয়ে ফেলে, যেন তারা জীবন গাছের ফল খাবার অধিকারী হয় এবং ফটকের মধ্য দিয়ে শহরে ঢুকতে পারে। কুকুরের মতো জঘন্য লোক, জাদুকর, ব্যভিচারী, খুনি, প্রতিমা পূজাকারী, আর যারা মিথ্যা ভালোবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে। আমি যিশু আমার দূতকে পাঠিয়েছি যেন সে তোমাদের কাছে মণ্ডলীগুলোর জন্য এই সব বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আমি দাউদের পূর্বপুরুষ এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা। পবিত্র আত্মা এবং কোণে বলছেন, এসো। আর যে এই কথা শুনেছে সেও বলুক, এসো। যার পিপাসা পেয়েছে সে আসুক, এবং যে জল খেতে চায় সে বিনামূল্যে জীবন জল খেয়ে যাক। যে এই বইয়ে লেখা ভবিষ্যতের কথা শোনে, আমি তার কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে কেউ যদি এর সঙ্গে কিছু যোগ করে, তবে ঈশ্বরও এই বইয়ে লেখা সমস্ত আঘাত তার জীবনে যোগ করবেন। আর এই বইয়ে লেখা ভবিষ্যতের কথা থেকে যদি কেউ কিছু বাদ দেয়, তবে ঈশ্বরও এই বইয়ে লেখা জীবন গাছ ও পবিত্র শহরের অধিকার তার জীবন থেকে বাদ দেবেন। যিনি এই সব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, তিনি বলছেন, সত্যি আমি শীঘ্র আসছি। আমেন। প্রভু যীশু, এসো। আমাদের প্রভু যীশুর আশীর্বাদ ঈশ্বরের সব লোকদের সঙ্গে থাকুক। আমেন।